This track was downloaded from FusionBD.com.
Brut FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময়ের রেডিও ফুটবল 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 11:59। আমি রাস্তারাতির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। শুরু হয়ে গেল ভূত FM এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক উষ্ণ একটা দিন ছিল, অনেক গরম ছিল আজকে সারাটা দিন। তারপরে এই রাতের বেলায় আমার মনে হয় যে, যদিও আজকে আপনারা সবাই খেলা দেখে অনেকে হয়তো ক্লান্ত আর কি স্টেডিয়ামে গিয়েছিলেন, ফিরে এসেছেন, একটা কথা শুধু বলবো যে সবসময় আমরা যেন দেশের সাথে থাকি। পারফরমেন্স এর কথা যদি আপনি বলেন, তাহলে আসলে সবসময় দেখা যায় যে আমরাও আমাদের লাইফের বেস্টটা দিতে পারি না প্রতিটা দিন, সেটা সম্ভব হয় না। অনেক সময় আমাদেরও খারাপ সময় যায়, আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করি, আমরা কেউ পড়াশোনা করি, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা পড়াশোনা করছি, কিন্তু সেখানেও আমরা সবসময় যে খুব ভালো পারফর্ম করতে পারি, একদম এক নাগারে সবসময় যে ভালো পারফর্ম করতে পারি সেটা ঘটে না। তো এরকম খারাপ কিছু ঘটেই, এবং সবসময় যেটা উচিত যে সব আমরা বাংলাদেশ টিম যেহেতু আমাদের অনেক পছন্দের একটা দল, আমাদের আমাদের অনেক ভালোবাসার একটা দল, এটার সাথে আমাদের কী বলবো যে আমাদের অনেক আবেগে আবেগ জড়িত, আমাদের আমাদের ইমোশন জড়িত, সুতরাং আমরা অবশ্যই তার দুঃসময়ে তার পাশে থাকবো, এটাই এটাই আমার কাছে মনে হয় যে সবার কাছে কাম্য। এবং আশা করছি যে আমরা যদি সবাই ভেঙে পড়ি এবং সবাই যদি মনে করি যে না আসলে ভালো কিছু হওয়া সম্ভব না, তাহলে আসলে ভালো কিছু হবে না। আর ইচ্ছারও একটা ইচ্ছা ইচ্ছা এক শক্তিরও একটা কিন্তু ফলাফল আছে। আপনার যদি ইচ্ছা শক্তি কাজে লাগান তাহলে সেই শক্তিটাও কাজ করবে। যাই হোক, শুরু হয়ে গেল ভূত FM এবং আপনারা সবাই জানেন যে ভূত FM এখন একটু অন্যরকম উইথ গ্রামোফোন, এবং আপনারা সবাই আমাদের সাথে আছেন সেটা আমরা জানি, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেতে চাই বহুদূর। কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেগুলো একটু জানিয়ে দিই ঝটপট। আমাদের সাথে যোগাযোগ করতে হলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুটি FOORTI, ফুটি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আপনার যদি আমাদেরকে ইমেল করতে চান, অর্থাৎ ইমেল করে ঘটনা পাঠাতে চান, তাহলে যে নিয়মটি সেটি একটু জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofukti.fm, which is bhootfm@radiofukti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা শ্রেষ্ঠ ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ঘটনাটা সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে, অর্থাৎ অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা ফেসবুকে বিভিন্ন পোস্ট পাঠাতে চান আমাদের পেজে, এবং যারা কমেন্ট করতে চান আমাদের যে স্ট্যাটাস সেখানে সেখানে, তাহলে আপনাদেরকে ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আপনারা চলে যান www.facebook.com/radiofukti এবং সেখানে গিয়ে লাইক দিয়ে কমেন্ট করুন, আপনার যে সমস্ত চাওয়া পাওয়া আছে ভূত FM-এর কাছ থেকে সেগুলো জানান আমাদেরকে, কোন ধরনের ঘটনা আপনার ভালো লাগে, যে কোনো কিছুকে আপনারা কমেন্ট করতে পারেন। এনিওয়েজ, আপনারা আজকের এই চমৎকার এপিসোড যদি আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে আপনাদের কী করতে হবে, আপনার গ্রামোফোন নাম্বার থেকে কিন্তু আপনি এটা শুনতে পারবেন। আমি আপনাকে পোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি 404088, এটা ডায়াল করুন, এবং ডায়াল করে তারপরে আপনি কিন্তু যেই শোটি আপনি মিস করেছেন বা যে শোটি আপনি শুনতে চান পুনরায় সেটা কিন্তু আপনি সেখান থেকে শুনে করতে পারবেন। অলরাইট, আমরা এখন সরাসরি ঘটনায় যাব। অ্যান্ড প্রতিদিনের মতো আজকেও ব্যতিক্রম নেই যে কিছু বিশেষ অতিথি আমাদের এখানে রয়েছেন, যারা আপনাদেরকে তাদের জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা, ভয়ঙ্কর কিছু ঘটনা জানাবেন, এবং আপনারা সবাই প্রস্তুত আশা করি। আমার সাথে প্রথমে যিনি অংশ নিচ্ছেন, তিনি শখের বশেই একসময় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন, এবং আপনারা সবাই অনেকেই ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত বিভিন্ন ঘটনা জানতে চেয়েছেন, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদের অনেক আগ্রহের কথা আমাদের জানিয়েছেন। আমি বিশেষ কিছু জানি না, আমার সবসময়ই নির্ভর করতে হয় যারা জানেন তাদের ওপরে, তো সেরকম একজন মানুষ এই মুহূর্তে এখানে এসে কিন্তু উপস্থিত হয়েছেন, যিনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। এবং ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে গিয়েই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ব্ল্যাক ম্যাজিকের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো ফলো করতে গিয়েই বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। আমি প্রথমে আপনার নামটা একটু বলতে বলবো এবং আপনি কোথা থেকে এসছেন?
আমার নাম হ্যালো লিসনার, আমার নাম সাকরাত হোসেন বাবন, আমি এসেছি পুরান ঢাকার আর্থিনগর থেকে।
ওকে, আপনি এর আগেও এসেছিলেন কিন্তু আপনার তখনকার এই পরিচয়টা আমরা জানতাম না যে আপনি একসময় এগুলো নিয়ে নড়াচড়া করতেন। তো আজকে আপনি আমাদেরকে জানান যে সেই সময়ের অভিজ্ঞতার কথা, এবং আপনি বেশ কিছু বই তো বোধ হয় কিনেছিলেন।
জি জি জি, অনেক আমার কালেকশনে অনেক কিছু আছে ব্ল্যাক ম্যাজিকের, আমি নষ্ট করে ফেলেছি, তারপরেও কিছু কিছু জিনিস লেখা আছে, আমি এগুলো লিখে রেখেছি, যেগুলো দেখলে আমি আসলে এখন আর ওই জিনিস দিকে যাই না, কারণ ওই আমার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে এবং তারপর থেকে অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে একে একে, যেগুলো খুব ভয়ঙ্কর ছিল। এবং আমি শুধু মুসলমান এবং বিভিন্ন দোয়া কালাম পড়ে সবসময় এগুলো মেনটেন করি, বিদায় মনে হয় যে ভালো আছি এখনো।
এখনো ভালো আছেন, কিন্তু আপনি হঠাৎ করে মনে হলো কেন এরকম যে এরকম একটা ব্যাপারে আপনি আগ্রহী হলেন কিভাবে?
আসলে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিয়েছিলাম, হাতে ছিল প্রচুর প্রচুর সময় ছিল, তখন বিভিন্ন বইটাই পড়তাম, আপনার থ্রিলার বিভিন্ন বই পড়তাম, সেবা প্রকাশনী অনেকগুলো বই ছিল, ব্ল্যাক ম্যাজিকের উপর সেবা প্রকাশনী অনেকগুলো বইও করেছেন। তো ওগুলো পড়েই আমি মনে করছিলাম যে আমিও প্র্যাকটিস করি।
হ্যাঁ, তো আমরা তাহলে এখন সরাসরি আপনার ঘটনায় চলে যাই, কি হয়েছিল এসএসসি পরীক্ষার পরেই তো ঘটনা?
জি জি জি।
ওকে,
তো আমি এসএসসি পরীক্ষা শেষ করার পরে যখন আমার হাতে সময় ছিল, তখন সেবা প্রকাশনের অনেকগুলো বই কিনলাম, এছাড়াও অনেকগুলো মাইন্ডসেটের বই চেক পাওয়া যায়, সেগুলো বাজার থেকে কিনে পড়াশোনা শুরু করলাম। তো আসলে এই ব্ল্যাক ম্যাজিক করতে হলে তখন ব্ল্যাক, এখন তো আমরা জানতে পারতেছি যে ওগুলো ব্ল্যাক ম্যাজিক, তো ওগুলো যে ব্ল্যাক হয়ে গেছে কেন সেই ইতিহাসটার দিকে না গেলে আর কি নয়। তো এটার ইতিহাসগুলো মানে ব্ল্যাক ম্যাজিকটা এই কারণেই বলা হয় যে এগুলো আসলে খুব শুভ কাজে ব্যবহার করা হয় না। হ্যাঁ, এগুলো দিয়ে সবসময় অশুভ কাজ করা হয়, এবং আমার যে শখটা হয়েছিল সে তখন মনে হয়েছিল যে নিজেকে অন্যরকম কিছু একটা করে দেখানোর জন্য, যে নিজে ভাবতাম যে একটু অন্যরকম সবাইকে যদি কিছু একটা করে দেখ।
জি, মানে তখন আপনার বয়সটা যেহেতু কম ছিল এবং সবেমাত্র আপনি মানে এসএসসি পরীক্ষা দিয়েছেন, তাই না? এবং সেই সময় এরকম আগ্রহ হতেই পারে, এবং যারা আমাদেরকে মোটামুটি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে চায় তাদেরও বয়স মোটামুটি এরকমের কাছাকাছি।
বয়সটা যেহেতু কম ছিল, ভেবেছিলাম যে ওটা দিয়ে কিছু একটা করে সবাইকে চমকে দিব, সবাই একটু অবাক হবে, আমাকে দেখে একটু অন্যরকম ভাববে, এই ধরনের থেকেই শুরু। যাই হোক, আমাদের এলাকাতে, আমি জুরাইন এলাকাতে বড় হয়েছি, আমি পুরনো ঢাকাতেই আর কি বড় হওয়া, তো আমার বাসা থেকে কবরস্থানটা খুব দূরে না। তো আমি মসজিদে যখন যেতাম, তখন ওই হুজুর বললেন যে 40 জন মানুষকে জানাজা যদি পড়া যায় বা তাদের দাফন কফন করা যায় তাহলে অনেক পুণ্য অর্জন করা যায়, তারপরে বেহেস্তে যাওয়া যায়। হ্যাঁ, আর সেই সাথে ওই যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমি জানাজার জন্য এলাকায় কেউ মারা গেলে আমি জুরাইন কবরস্থানে যেতাম, অনেকবার গিয়েছি, অনেক মানে অসংখ্য লাশের সাথে আমি গিয়েছি, অনেকে খাট কাঁধে নিয়েছি। হ্যাঁ, তো যেতাম, যে অনেক বয়স ছোটো ছিল, সাইজেও ছোট ছিল, মানুষের আর কি ভিতরে দিত না, লাশের খাট কাঁধে নিতে দিত না, তারপর আমি দেখতাম যে তাদেরকে একটু ধরে ধরে তাদের সাথেই করতে করতে। যাই হোক, আমাদের এলাকাতে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম উল্লেখ করতে যাচ্ছি না, কারণ উনি ওই এলাকাতে এই কারণেই অনেকের কাছ থেকে অনেক রকমের অপবাদ বা খারাপ কথা শুনতে হয়েছে, অনেকে অনেকে মারতেও গিয়েছেন যে তুমি পোলাপানদের এইসব বুদ্ধি দাও বা এইসব কাজে অনুপ্রাণিত করো। যাই হোক, ওই ভাইয়ার কাছে আমি অনেক কিছু শিখেছি এবং জানতাম। তো উনি আমাকে বললেন যে তুমি, যে আমি একবার ওনাকে বললাম যে ভাই আমি আসলে এগুলো করতে চাই, তো উনি আমাকে বললেন যে তুমি এই বই কিনে পড়ো। তো আমি বইগুলো অনেক জোগাড় করে, অনেক পুরনো বই অনেকভাবে ই করে ও কিছু ওনার কাছ থেকে নিয়ে, হ্যাঁ, হাতে লিখে, তখন তার ফটোকপির ব্যাপারটা ছিল না, হাতে লিখে লিখে নিয়ে বা ছবি টবি এঁকে এগুলো করার চেষ্টা করতাম। তো উনি আমাকে বললেন যে তুমি এক কাজ করো, একটা মানুষের মাথা জোগাড় করো, মানুষের মাথা জোগাড় করে তুমি প্র্যাকটিসটা প্রথম থেকে শুরু করো। আমি বললাম যে কেন? কয়ে যে দেখো, আসলে ব্ল্যাক ম্যাজিকে তোমার ভবিষ্যতে অনেক রকমের অভিজ্ঞতা হবে, তো মরা মানুষের মাথার খুলি যদি তুমি এটার সাথে যদি থাকতে পারো তাহলে তোমার ভিতরে আত্মিক সাহসটা চলে আসবে, হ্যাঁ, পরবর্তী কাজগুলো তোমার জন্য সহজ হবে। তো ওই ভাইয়ার গুরুমিও অনেক মরা মানুষের ইয়ে ছিল, মানে মরা মানুষের হাড় গোড় মাথা, হ্যাঁ, খুলি আর কি এগুলো ছিল। তো উনি কিন্তু সবার সামনে আসলে এগুলো করতেন না, যখন আমরা যেতাম এবং কিছু কিছু কয়েকজন ওনার আর কি বলে শিষ্যই বলা চলে, যে এরকম উনি আমাদেরকে ডেকে নিয়ে আমরা যখন বসতাম তখন উনি এগুলো দেখাতেন। তো এবং আরেকটা জিনিস ভাইয়া যেটা করতেন, যে ওনার উপরে কিছু একটা ভর হতো, উনি যখন এখানে বসতেন আমরা এবং আমাদের অনেক কথা বলে দিতাম, যেমন উনি আমাকে বলে দিয়েছিলেন যে আমার ম্যাট্রিকের রেজাল্ট কী হবে, প্রশ্নপত্র প্রকাশ হয়ে গেছিল, ফাঁস হয়ে গেছিল আর কি, তার জন্য ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। তো উনি আমাকে এটাও বলছিল যে তোদের তোর কিন্তু অঙ্ক পরীক্ষাটা খুব ডেঞ্জারাস হবে, ওটার আগে দেখবি যে একটা পুরো জাতীয় ভাবে এই সমস্যার সৃষ্টি হবে। আসলে হয়েছিল যে আমরা 93 ব্যাচ, ওই সময় আপনারা যারা খবর নিয়ে এখনো দেখতে পারেন পত্রিকায় ঘাটাঘাটি করলে, 93 ব্যাচের ম্যাট্রিক পরীক্ষার প্রশ্নটা আউট হয়ে গেছিল। পরে যেটা ইয়া ছিল ওইটা না করে 4 নাম্বার না 5 নাম্বার প্রশ্নটা আমাদের দিচ্ছিল, এবং এটা খুব ডিফিকাল্ট একটা, যেটা আশাই করা যায় এরকম পরীক্ষা হয়েছিল। কিন্তু উনি আমাকে রেজাল্ট বলছিল যে তুই এত চিন্তা করিস না, তোর মার্কস থাকবে এত, হ্যাঁ মিলে গেছে। তো এই জন্য ভাইয়ের প্রতি আমাদের ইয়া ছিল আর খুব সেইটা ছিল বেশি। যাই হোক, ভাইয়ের কথা অনুযায়ী আমি একদিন গেলাম আপনার ওই মাথার খুলি কোথেকে পাবো, কিভাবে পাবো, কিনা যায় কিনা। তো এই জন্য ও বলছিলেন যে না, তোমার কিনতে কিনলে হবে না, তোমার নিজের হাতে তুলে নিয়ে আসতে হবে, কবর থেকে তুলে নিয়ে আসতে হবে। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। যাই হোক, একবার আমি রাতেবেলা আমি আমার সাথে আর দুজন ছিল বন্ধু, তাদেরকে নিয়ে জয়েন কবরস্থানে ক্লাসের সাথে গেছি। তো সেটা হলো এক দরিদ্র মহিলা, আমাদের বাড়ির 3-4টা বাড়ির পরে থাকতেন, মানুষের বাসায় কাজকর্ম করতেন উনি। তো আমরা তো আর দেখতাম না যে ওনার আর কি মানে সোশ্যাল স্ট্যাটাসটা কি। যাই হোক, আমি আর গেলাম ওনার সাথে, লাশের যখন ই করলো শহরীতে লাশটা আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমরা গিয়ে কবরস্থানে গেছি। কবরস্থানে জীবন কবরস্থানে যখন দাফন করবো তখন হঠাৎ করে আমার খেয়াল হলো যে ওই লাশটার ঠিক পিছনেই দেয়ালের গা ঘেঁষে আপনার একটা কিছু হাড়গোড় আছে, আর ওটার মধ্যে মাটি বুটি মাখানো একটা মাথার খুলিও আছে। এইটা দেখে তো আমার মাথার মধ্যে ওইটাই চলে আসছে যে আজকে পাইছি এই জিনিসটা, তো আর ছাড়া দেবে না। তো আমি কাউকে কিছু বললাম না, আমার দুই যে আমার বয়সী যে দুই বন্ধু ছিল ওদেরকে একটু ইশারা করলাম, এবং একবার মনে হলো যে ওদেরকে বলি, আবার মনে করলাম যে না হয়তো ওরা ই করছে। আমি পরে ওইখান থেকে বের হয়ে যাই, পলিথিন ছিল বাইরে থেকে একটা পলিথিন জোগাড় করে মাথার খুলিটা নিয়ে নিছি, নিয়ে ওইটা নিয়ে আমরা তিনজন আলাদা একটা রিক্সায় করে আবার বাসায় চলে আসছি। ওই গ্রুপের সাথে আসি না, খাটের সাথে আর ওদের সাথে আসি না, আমরা চলে আসছি বাসায়। তো এসে আসার সময় আমি ওদেরকে বললাম যে দেখ, আমি কিন্তু একটা জিনিস নিয়ে আসছি, এটা কিন্তু পরে বলবো তোদেরকে জিনিসটা। ওরা বুঝতে পারছিল যে আমি এই জিনিসটা খুঁজেছিলাম। তো ওই জিনিসটা অবশ্যই আমরা খুব একটা কথা বলি নাই, মানে কেউ যেন একটু অন্যরকম হয়ে গেছিলাম। তো এসে আমি জিনিসটা চিন্তা করতেছিলাম সারাটা রাস্তা যে আমি এটা কোথায় রাখবো, মানে বাসায় যদি আব্বা জানে বা মা জানে বা ভাই বোন কেউ জানে জানে এরকম একটা জিনিস নিয়ে আসছে, আমাকে তো বাসায় থাকতে দিবে না। হ্যাঁ, আর উত্তম মাধ্যমে সেটা পড়তে পারে। তা আমি তখন অনেকদিন করে বললাম, আমাদের বাসাটা হলো জুয়ানে একতলা একটা পুরো বাড়ি, আপনার আমাদের পুরো বাড়িটাই ঘেরাও করা, দেয়াল দিয়ে ঘেরা, আর এল শেপের একটা বাড়ি। তো আমি ছাদের উপরে উঠে গেছি, আমার ঠিক পাশের পিছনের বাসাতেই ছিল একটা টিনের দোতলা ঘর, ওই ভদ্রলোক শখ করে তুলছিলেন, ওই রকম ঘর আসলে দেখা যায় না। তো ওই দোতলা ঘর এবং আমাদের যে বিল্ডিংটা এইটার ফাঁকে একটু জায়গা ছিল পানি যাওয়ার, ওইখানে আমরা অনেক কিছু লুকায় টুকায় রাখতাম, যেমন নাটাই, তারপরে আপনার আরও প্রয়োজনীয় খেলনা টেলনা যা আছে, ওই বয়সে যা যা নিয়ে মানুষ নাড়াচাড়া করে। তা আমি পলিথিনের ব্যাগটা ওই ঠিক আমার ঘরের উপরে এবং ওনাদের বিল্ডিংয়ের এই পাশে রেখে দিই, রেখে দিয়ে এইসব গোসল কবরস্থান থেকে আজকে গোসল করতে হয়। তো গোসল টোসল করে ভাত টাত খাওয়া করে টিভি টুবি দেখে শুয়ে পড়ছে। তো রাত্রে, সেদিন রাত্রে আসলে কিছু ঘটে নাই, তার পরের রাত্রে। তো আমি কিন্তু পরের দিন যে ওই মাথার খুলিটা আছে এটা নিয়ে, এটা আমি একটু সুযোগ খুঁজতেছিলাম, কারণ ওইটা ধুতে হবে, ধুয়ে পরিষ্কার পরিষ্কারের একটা ব্যাপার আছে। এখন যদি দুপুরবেলাও আমি এটা ধোয়া শুরু করি বা অন্য কিছু করি তো দেখে ফেলবে কেউ, ওইটা বের করার সাহস পাচ্ছিলাম না। সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন ওইটাকে ধোয়া পরিষ্কার করে আমার ওই বড় ভাইয়ের কাছে নিয়ে যাওয়া যায়। তো ওনাকে আমি খুঁজতে গেছি ওনার বাসায়, ওনাকে দুইবার গেছি যে নাই, উনি বাসায় নেই, কোথায় গেছেন আর কি। তো তারপর আমি করলাম কি, যে সেদিন রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করে সবার সাথে শুয়ে পড়ছি, তো আমি মাঝখানে আমার রুমটা ছিল মাঝখানে একাই থাকতাম। তো ওই রুমে যখন রাত্রে শুয়েছি আমি, রাতে শোয়ার পর রাত্রে গভীর রাতে ঘুমিয়ে গেছে, হ্যাঁ পেশাবের চাপ পেশার ইয়াতে ঘুমিয়ে গেছে, ওইটা টয়লেটে যাব। তো টয়লেটে যাওয়ার জন্য আমি বের হয়েছি, যখন এই আমার ঘরে ডিম লাইট জ্বালানো ছিল, তো যখন আমি আমার ঘরের গেটটা খুলছি, আমার বাসার আমার রুম, তারপরে বারান্দা, তারপরে হলো আমার বাড়িটা দেয়াল, মানে যারা যে দেয়াল দিয়ে ঘেরা, ওই ঠিক আমি দেখলাম যে আমার দেয়ালে আমার ঘরের পাশে সামনেই একটা খালি জায়গাতে একটা দুইটা পেয়ারা গাছ ছিল, একটা পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছটার গা ঘেঁষে দেয়ালের উপরে একজন ভদ্রলোক বসে আছে। হ্যাঁ, একটা লোক বসে আছে, এবং আমি দেখে হঠাৎ করে চমকায় উঠছি, আমার পুরো শরীর টাইপে গেছে। আমি লোকটার দিকে তাকায় আছি, দেখি লোকটার হাঁটু দুই পা ঝুলায়া বসে আছে, জাস্ট বসে মাথাটা নিচে করে আছে, আমার দিকে তাকায় নেই, মাথাটা নিচে করে। তো কিছুক্ষণ আমি যখন আবার ই করে বারান্দার লাইট জ্বালাইলাম তখন দেখি নাই, তখন আমি বলছি এটা মনের ভুল, এটা মনের ভুল, এটা কিছু না। আমি টলে যে গেলাম, কিন্তু আমার মনের ভিতর থেকে শিশিরানি ভাবটা বা শরীরের সেই ভয়ঙ্কর ভাবটা যায় নাই। তা আমি টলে যে গেলাম, তাড়াতাড়ি টলে টলিট করে এসে আমার রুম আবার আটকাই দিচ্ছি। তো আজকে আমি দোয়া দুরুদ পড়লাম যতটুকু জানি, সেই আপনার শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে আমার আর ঘুম আসে নাই, সেরাতে আমি পুরো ঘুমাতে পারিনি। পরের দিনটাও আমার জন্য কেমন বিমর্ষ হল। আর এখানে একটা আশ্চর্য অনেক বিষয় হলো যে আমি কিন্তু মাথার খুলিটার কথা ভুলে গেছিলাম। পরবর্তী দুইটা দিন ওই খুলিটার কথা আমার মাথার মধ্যেই ছিল না, যে এমন একটা জিনিস আমার এখানে আছে এবং যে জিনিসটা কবর দাফন করা হয়ে গেছে, এখন ভাবলে আমি ভয়ঙ্করভাবে আরো ভয় পেয়ে যাই। এটা আমি কিভাবে করছিলাম, আমার আমার কতখানি সাহস ছিল, একটা মানুষকে দাফন করা হয়েছে সেখান থেকে আমি তুলে নিয়ে এসে পড়ছি যে আমার কাজের জন্য, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যাই হোক, তারপরেও রাত্রিতে সেম ঘটনাটা ঘটলো। আমি ওই যে সেই রাত্রে আমাকে কেউ পেশাবের চাপ ছিল না বা টয়লেটে যাওয়ার জন্য, হঠাৎ করে আমি শুনতেছি আমার জানলায় কেউ টোকা দিচ্ছে, মানে পিছনের জানলায় না, মানে আমার সামনের যে বারান্দার যে ঘেরা জানলাটা এখানে টোকা দিচ্ছে, ঠাকঠাক 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 করে শব্দ হচ্ছে। তো শব্দ হচ্ছে, আমি উঠছি, উঠে আমি মনে করলাম যে আম্মা বা কেউ, আম্মা আবার এটা করতেন মাঝে মাঝে, দেখতেন যে আমি ঘুমাই আছি কিনা। মা আমার রুমের কাছে দিয়ে যাওয়ার সময় প্রায় দেখতেন যে আমি ঘুমাইছি কিনা। দুটা টোকা দিলাম, আমি তো বলতাম কে, তোর মা বলতো কি রে ঘুমাইছিস না এখনো, ঘুমা কিছু লাগবে, কিছু খাবি, ধর মা এটা গভীর রাতে ওইটা আমাকে বলতেন যে কিছু খাবি কিনা, মানে একটা টেক কেয়ার করতেন আর কি। তা আমি বলছি মা, আমি বলছি মা, কোনো শব্দ করে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি মনে করলাম যে না এটা মনের ভুল, আমি উঠে আবার বেরি। বের হয়ে আমি দেখি যে সেই লোকটা সেইখানে বসে আছে এবং এবার নিচের দিকে না, সে আমার দিকে তাকায় আছে, একদম তাকায় আছে। নর্মাল একটা চোখ, বিষণ্ন একটা চোখ, কোনো ভয়ঙ্কর তার মধ্যে কিছু ছিল না। কিন্তু এত রাতে আমাদের ওই দেয়ালের উপর একটা লোক এসে বসে থাকবে সেটা আর কি কল্পনায় কেউ আশা করে না। কেমন একটা লোক বসে আছে এবং মনে হচ্ছে লোকটা খুব বিধ্বস্ত হয়ে গেছে আর কি, শ্রমিক শ্রেণীর মানুষ যেরকম থাকে, ক্লান্ত একটা মানুষ, উনি বসে আছেন ওইখানে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছেন, তাকায় আছেন। আমি তখন বললাম কি যে আমাদের যে বারান্দার লাইটটা থাকে, তখন ওই লাইট সুইচটা অন করলাম, সুইচটা অন করে দিচ্ছে লাইটটা চলতেছে না, লাইটটা চলে না। আমি আর কি দৌড়ায় বাথরুমের দিকে চলে গেছি, বাথরুমে কি মনে করে গেছি আমি, বাথরুমে যা বাথরুমের লাইট চালাচ্ছি, দেখি বাথরুমের লাইট চলছে, আমি বাথরুম থেকে যে বের হবো ওই সাহস আমার ছিল না। তো আমি ওইখানে দাঁড়ায় ডাকতেছিলাম মা মা করে, বাথরুমে বসে ডাকতেছিলাম মা মা, আব্বা আব্বা করে ডাকতেছিলাম। তো আমার ওই বাথরুমের সাথে যে রুমটা আমার ছোট ভাই ঘুমাইতো, ও উঠছে, ওইটা বলছে যে দাদা কি হয়েছে কি হয়েছে। আমি যে না ওরে আর বলি নাই যে আমি একটা কিছু দেখতেছি, আমি বললাম যে না হঠাৎ করে না যে কেমন লাগলো এর জন্য ডাকলাম। তুমি তুমি খালি ভয় পাও, কি পাও না পাও আবার বলে ব্ল্যাক ম্যাজিক করবা, এই ধরনের কথাবার্তা ও আমাকে বললো। তবে যাই হোক, আমি আমার রুমে শুয়ে পড়ছি। থার্ড ডে নাইট, মানে তারপরের দিন রাতে যে ঘটনাটা হলো সেটা হলো ঘুম ভাঙছে আমার, আমাদের বাড়ির পিছনে যে ছাদটা, মানে চাল যে ছাদের ইয়াতে আমি রাখছিলাম আমাদের ইয়াতে, সেখানে ধুমধুম করে ইট পড়তেছে। এবং এটা বলবো যে ওই এলাকায় যারা আছেন বা যারা আমার এই FM এ শুনতেছেন, ওই এলাকায় যারা আছেন, তখন তখন এটা একটা ওই ঘটনার পরেই, আমি ঘটনাটা কাউকে বলি নাই, ওই ঘটনাটার পরে ওই বাড়িটার চাঁদের উপরে আপনার প্রতিদিন রাতে এটা পড়তো, মানে কেউ সেটা কোনো সকাল দুপুর সন্ধ্যা না, মানে এটা কিন্তু নিয়ম করে পড়ে যে হয়তো সন্ধ্যার পরে কারো দুষ্টু ছেলেরা ই করে। কিন্তু দেখা গেল যে ওই বাড়ির চাঁদের উপরে রাত্রেবেলা ধুম, সন্ধ্যার সময় ধুম ধুম করে এটা পড়তেছে। তো আমরা অনেকবার দৌড়ায় বের হয়ে গেছি, ওই বাড়ির মালিক, তারপরে আমরা যারা ছিলাম যে কারা এটা মারে, চারোদিক থেকে এই করছে কিন্তু কারাই পাইনি, যে কাউকে যে ট্রেস করতে পারিনি। তো সেই রাতের কথা বলতেছি যে সেই রাত থার্ড রাতে আমি দেখলাম যে আমি ওইরকম রাতে ঘুমিয়ে গেছে, আমি ঘর থেকে বের হয়েছি টয়লেটে যাওয়ার জন্যই বের হয়েছি। বের হওয়ার পরে আমি দরজা খুলার সাথে সাথে দেখি যে ওই লোকটা এবার উপরে ইয়াতে বসে নাই, মানে দেয়ালে বসে নাই, সে ঠিক দেয়াল থেকে নেমে আমার যে বারান্দার গ্রিলটা, আমার সরাসরি দরজার সরাসরি গ্রিলটার মধ্যে এসে সে দাঁড়ায় আছে। জাস্ট গ্রিল, মনে হচ্ছে যে দুই হাত দিয়ে গ্রিলটা ধরে মুখটা গ্রিলের মধ্যে রেখে দিচ্ছে এবং মনে হচ্ছে যে মুখটা দিয়ে গ্রিলটাকে বেদ করে সে ভিতরে চলে আসবে এরকম, মানে দরজাটা খোলার সাথে সাথে এই দৃশ্যটা দেখে আমি আর ওইখানে ঠিক থাকতে পারিনি, আমি চিৎকার করে উঠছি যে মা করে চিৎকার করে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমার মা আব্বা সবাই দৌড়ায় চলে আসছেন রুম থেকে, যার যার রুম থেকে বোনরা চলে আসছে, খাই চলে আসছে। তো আমাকে মাথায় টাথায় পানি দিয়ে ঠিকঠাক করলো, ওই করলো, রুমে নিয়ে আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা এরকম আমি 3 দিন যাবত একটা এই লোককে দেখতেছি যে এরকম দাঁড়ায় রয়েছে দেয়ালের মধ্যে, 2 দিন দাঁড়ায় ছিল, আজকে সে আমার পুরো গ্রিলের মধ্যে দিয়ে আমার মনে হলো যে সে ভিতরে আমার ভিতরে চলে আসবে। তো ঠিক সেই সময় সকালবেলা যখন এই সব আমি সবাইকে বললাম, আমার মনের মধ্যেই আমার তখন মনে হলো যে আমি যে ছাদে যে ইয়াটা রাখছি যে ওই লোকটাই কি আসলে ওটার জন্যই কি। পরে আমি দুয়ে দুয়ে চার মিলায় দেখছি আসলে যেই লোকের খুলিটা আমি নিয়ে আসছিলাম হইতে পারে ওই লোকটা সেই লোকটাই, মানে যার খুলিটা নিয়ে আসছি সেই লোকটাই হয়তো আমাকে একটা কিছু ইশারা করতেছিল বা আমাকে। তারপরের দিন আমি গোষ্ঠীকে ওই সেদিনই আর কি যেভাবে নিয়ে আসছিলাম, নিয়ে জুয়াইন কবরস্থানের যে ইয়া ছিলেন ইমাম সাহেব ছিলেন তাকে নিয়ে আমি যা সব ঘটনা বলছি এবং তার হাতে ইয়াটা দিয়ে দিচ্ছি, বলে চিন্তা দিয়ে বলছি যে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি তো এটা এই কারণে নিয়েছিলাম। তো সেই তারপরে কিন্তু আমার ব্ল্যাক আর্টের যে ব্ল্যাক ম্যাজিক কাজ এগুলো এগুলো কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বা এরপরে আমি আর ট্রাই করি নাই।
আপনি কখনো কোনো সফলতা পেয়েছিলেন, কোনোদিন করেছিলেন এরকম করে সফলতা পেয়েছিলেন?
হ্যাঁ সফলতা পেয়েছি, মানে একটা জিনিস যেটা সেটা হলো আমি কিন্তু অনেক কিছু বলতে পারি, আমি অনেক কিছু গেজ করতে পারি, মানে আমার ফ্যামিলিও অনেক ঘটনা আছে যেটা ঘটে যায় যে অনেক কিছু ঘটে আমি জানি, এটা হচ্ছে আমার ওয়াইফ জানে এবং আমি অনেককে অনেক ঘটনা বলে দিই যে এই তোমার সাথে কিন্তু এটা হচ্ছে বা এইটা হবে এই ঘটনার পরে এইটা হবে।
কিন্তু আপনি যে ছেড়ে দিলেন এই কারণে আপনার পরে কোনো ক্ষতিগ্রস্ত?
না, আমি কিন্তু আমি কখনো যে কোনো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই নাই, বিকজ আমি এইটার অত ডিপে যাই যেতে পারি নাই।
আচ্ছা, মানে শুরু থেকেই বুঝে গেছিলাম যেটা ঠিক আসলে আপনার জন্ম না বা আপনার পছন্দের কোনো কাজ আসলে না, যাই হোক আপনি শুরুতে বুঝে গিয়েছিলেন সেটা।
যে আসলে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা হচ্ছে এটা কি আসলে কিন্তু মানুষকে একটু একটু করে খারাপের দিকে নিয়ে যায়। হ্যাঁ, এটা দিয়ে আসলে ভালো কিছু আশা করা যায় না।
আচ্ছা,
হ্যাঁ, তো এই শক্তিটা প্রথম থেকেই যারা বুঝতে পারে তারা কিন্তু ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এরকম একজন লোক পাই নাই যে এটা এখনো কন্টিনিউ করছে এবং ইভেন দো যে ভাইয়ার কথা বললাম উনিও কিন্তু ছেড়ে দিয়েছে,
ছেড়ে দিয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। রাতুল আমাদের এসএমএস করেছেন ভিআইপি রোড থেকে এবং তিনি বলেছেন আসলে ম্যাক্সিমাম মানুষজন আজকে এই ঘটনাটা খুব প্রশংসা করছেন, তাদের অনেকের ভয় লেগেছে অনেকের খুব মজা লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ইমরান খান কুয়েত থেকে এবং তিনি বলছেন তার কাছে একটা টাঙ্গাইলের আচ্ছা ঘটনা রয়েছে। আপনি আপনার ঘটনাটা পাঠিয়ে দিন আমাদের কাছে, দেরি না করে। আমাদের অ্যাড্রেস তো জানেন, bhutfm@radiofm.com মুরাদ সিলেট থেকে লিখেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এবং তারা সবাই মিলে ভূত এফ এম শুনছেন। মারুফ কেরানীগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি হাশিম আমাদের এস এম এস করেছেন সিলেট থেকে এবং তার ছোট ভাই সাব্বির লন্ডন থেকে ভূত এফ এম শুনছে এবং তাকে মিস করছি সেটা জানিয়েছেন আমাদেরকে। সাব্বিরকে অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে আমাদের সাথে আছেন আপনি। কবির রেজিরা থেকে এস এম এস করেছেন আমাদেরকে, এস এম এস করেছেন আমাদেরকে ইমরান এবং শিনু সিলেট থেকে এবং তারা নতুন কাপড় তারা একসাথে ভূত এফ এম শুনছেন। এভরি ফ্রাইডে তারা এস এম এস পাঠান বাট আমরা তাদের এস এম এস পড়া হয় না, আজকে পড়া হয়ে গেল। কাকন খুলনা থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন তার কাছে অনেক ভয়ের লেগেছে জিনিসটা ঘটনাটায়। ফাহাদ ইমতিয়াজ চাঁদপুর থেকে এস এম এস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফ এম। সামাদ যশোর থেকে এস এম এস করেছেন, লাইট অফ করে তিনি শুনছেন। আজমিন আমাদের ঢাকা থেকে এস এম এস করেছেন, আজকে স্টোরিটা খুব ভয়ের ছিল তিনি তাই বললেন। লুনা বরিশাল বিএম কলেজ থেকে লিখেছেন এবং তিনি বলছেন ভূত এফ এম এর শ্রোতারা আজকে অসম্ভব ভালো লাগছে। রোদেলা আমাদের এস এম এস করেছেন এবং তিনি অনেক বড় ফ্যান ভূত এফ এম এর, সেটা জানিয়েছেন আমাদেরকে। ইউএস সুজন এবং উর্মি খুলনা থেকে এস এম এস করেছেন, খুলনা নতুন বাজার থেকে এবং তারা আজকে ভূত এফ এম এ বলছেন যে ভয় চাই আরো ভয় চাই। সিলেট থেকে পাজল আমাদের এস এম এস করেছেন এবং তার কাছে ভালো লাগছে। জান্নাতের এবং রবিন আমাদের এস এম এস করেছেন, জান্নাত রবিন এবং বুলবুল আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস তিনি বলেছেন যে আমাকে কিছু ঘটনা বলতে। সুমন আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন হাসিফ, এস এম এস করেছেন নূর ইসলাম টঙ্গী থেকে, আমাদেরকে এস এম এস করেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, আমাদেরকে এস এম এস করেছেন কাশেম রেজা শ্যামলী চিটাগাং থেকে, আমাদেরকে শাউন সিলেট থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রাব্বি মৃধা তারেক আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে বাগমা রাজশাহী থেকে তিনি এস এম এস করেছেন। শ্রাবণ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন শামীম ত্রিশাল থেকে, আবির সহ আরও অনেকে আমাদের এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ছোট্ট বিরতি দিতে হবে আমাদের এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, এক্ষুনি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grounding Form.
ফিরেলাম আবার আমি রাসেল, শুনছেন সব সময়ের রেডিও ফুটতে চলছে ভূত অ্যাফএম হন্টেড বাই আমাদের এখন নতুন বহুদূর যাচ্ছে অর্থাৎ গ্রামীণ ফোন, বুঝতেই পারছেন। এবং আমরা সবাই মিলে চাই আপনাদের হাত ধরে বহুদূর যেতে। এবং আপনারা অবশ্যই 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 একটা জিনিস মাথায় রাখবেন, যদি আজকের এপিসোডটি সামহাও মিস করে ফেলেন, অনেকেই খেলা টায়ার্ড আমরা জানি, তাহলে কি করবেন? তাহলে আপনার গ্রামীণ ফোন থেকে কিন্তু আপনি শুনতে পারবেন। এবং আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে জাস্ট ডায়াল করুন 404088, খুব সহজ, কিন্তু মনে রাখো এইটাতে ডায়াল করলে আপনি পেয়ে যাবেন আজকের এপিসোডটি, যে এপিসোড আপনার মানে বেশি পছন্দ হয়েছে, বারবার শুনতে ইচ্ছে করছে, সেই এপিসোডগুলো আপনি চাইলে কিন্তু শুনে ফেলতে পারবেন। জাস্ট আপনার হাতে থাকতে হবে গ্রামীণ ফোনের একটা কানেকশন, ব্যাস। আচ্ছা, কীভাবে এস এম এস করবেন আরেকবার ছোট্টো করে বলে দিই। আমাদেরকে এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুটি স্পেস, দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদেরকে ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutti.fm, হুইচ ইস bhutfm@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার ঘটনা যদি সিলেক্ট করি আমরা, তাহলে অবশ্যই সেটা প্রচার করব। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যারা আমাদেরকে যারা দেশের বাইরে আছেন তারা তো অবশ্যই অডিও ক্লিপ পাঠাবেন, আপনারা অলরেডি সেটা জেনেও গেছেন। আর আমি অনেকদিন ধরে কোনো ঘটনা পড়ি না, সেটা ঘটনা পড়তে ইচ্ছা করছে। অনেকদিন ধরে ভালো তেমন ঘটনা আমি যে খুব পেয়েছি তাও না, বাট আজকে একটা ঘটনা পেয়েছি, একটু মোটামুটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে বলেই আমি পড়ছি ঘটনাটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি কলকাতা থেকে বলছি, আমি ভূত এফএমের খুব বড় ফ্যান, কোনো এপিসোড মিস করিনি এখনো। আমি একজন ওয়েব ডেভেলপার, ওকে। আমার একটা ঘটনা বলছি, যদি ভালো লাগে পরে তাহলে পরে শোনালে খুব খুশি হব। 5 ইয়ার্স আগের কথা, আমি তখন টিবি মেনিনজাইটিস রোগে আমি অলমোস্ট কোমায় চলে যাই। কলকাতার বড় একটা নার্সিং হোমে আমার ট্রিটমেন্ট চলে, কোনো ডক্টর আমাকে ঠিক করতে পারছিলেন না। প্রতিদিন আমার খুব মাথার যন্ত্রণা হতো, আমার নার্সটা আমাকে বেঁধে রাখত, কারণ আমি মাথা ঠুকতে চাইতাম। যাই হোক, একদিন আমার একটু জ্ঞান আসে এবং বাড়ির লোকরা সবাই আমায় দেখতে আসে, কিন্তু কাউকেই আমি চিনতে পারিনি, শুধু মাকে চেনা লাগছিল। ওই দিন রাতে আমি ঘুমিয়ে আছি আর আমার সেন্স ভালোই ছিল, আমার হাত বাঁধা ছিল। হঠাৎ আমার মনে হলো ঝুমুরে একটা সাউন্ড আমার কানে আসছে। আমি তাকানোর চেষ্টা করলাম, কিন্তু তাকাতে পারলাম না, কথাও বলতে পারলাম না। তার কিছুক্ষণ পর মনে হলো যে আমার মাথায় একটা কেউ ঠান্ডা হাত বোলাচ্ছে, একটা মেয়ে, হাতে অনেক চুড়ি, আমার মাথায় সে হাত বোলাচ্ছে আর আমার খুব ভালো লাগছে। তারপর আমি ঘুমিয়ে পড়ি। ঠিক 3-4 দিন পর থেকে আমি সুস্থ হতে থাকি, আমার মেডিসিনেও কাজ করতে লাগলো। ওটাকে ছিল আমি আজও জানি না, কেউ যদি এক্সপ্লেন করতে পারেন ভালো হয়। আর একটা রিকোয়েস্ট আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা ভূত এফএম নিয়ে অনেক তাদের বলেছেন যে অনেক অনেক শ্রোতা রয়েছেন যারা ভূত এফএম সরাসরি শুনতে চান। আমি মাসুমকে জানিয়ে দিলাম, মাসুম আমাদেরকে এই ব্যাপারটা হয়তো পরে আপনাদেরকে জানিয়ে দিতে পারবে কোনো এক সময়, এখন চাইলে এখনো সে বলতে পারে যে আসলে সেটা কী অবস্থা, কিন্তু সে পরে বলতে চাচ্ছে। ওকে ফাইন, তো আমরা দেখা যাক আমরা কি হয়, এবং কিছু না হলে দোষ মাসুমের, আপনারা জানবি। ওকে, আমার কাছে আরও বেশ কিছু এস এম এস রয়েছে, অনেকগুলো এস এম এস না পড়লে আসলে পরে বেশি জমে যাবে। জামিল আমাদের ম্যানেসিং ক্যান্টনমেন্ট থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে মাহমুদ রাজশাহী থেকে, নওয়াফ আমাদের সদমান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন পলাশ খুলনা থেকে মুন্নি আমাদের এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শ্যামল বসু, হাসিফ আমাদের এস এম এস করেছেন গোপালগঞ্জ শেরপুর থেকে আমাদের এস এম এস করেছেন, আরও অনেকে, আরও একজন নামটা লেখেননি, পরে লিখেছেন সুতরাং করতে পারছি না, শুরুতে নামটা লিখে ফেলতে হবে। সিনথিয়া আমাদের এস এম এস করেছেন, তার কাছে আজকের স্টোরিগুলো ইন্টারেস্টিং লাগছে। আমি দেখি ম্যাক্সিমাম কী লিখেছেন বলছি না, কারণ ম্যাক্সিমাম প্রশংসা। গাজীপুর থেকে আরিফ এবং হাসিফ এস এম এস করেছেন, এবং তিনি বলছেন যে জমে গেছে, মানে জমে চরম হচ্ছে আর কি। আবির আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে স্বাধীন, এস এম এস করেছেন বিজে মামুন, এস এম এস করেছেন আননুন ভাই, আচ্ছা ওকে, আমাদেরকে নিউ রাকিব, রোমান, নিতু, মৌসুমি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়া দেখতে পাচ্ছি ব্রেনডন ফয়সাল এস এম এস করছেন, সাদাফ মানিকগঞ্জ থেকে আমাদেরকে, সাইদ এস এম এস করছেন আদাবর থেকে, মুরাদ কুমিল্লা থেকে এস এম এস করছেন, সাজিদ আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন সবুজ দত্ত, রাসেল আহমেদ সিলেট থেকে এস এম এস করছেন, এছাড়া আরও অনেকে এস এম এস করছেন, সেই এস এম এসগুলো আমরা একে একে আসবো। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে কখন আপনাদের মানে কখন কোনো ঘটনা খুব বিশ্বাসযোগ্য মনে হয়, যখন বাড়ির কোনো সিনিয়র মানুষজন যখন সেই ঘটনাটা বলেন তখন আপনাদের খুব বিশ্বাসযোগ্য মনে হয়? আমাদের কাছে, আমি খুব লাকিলি আজকে একজন দম্পতিকে পেয়েছি যারা যাদের যারা অনেক কষ্ট করে এসছেন, আসলে আমি মানে অনেক কষ্ট করে এসছেন এই জন্যই বলবো যে সিঁড়ি ভেঙে উঠে আসতে হয়েছে। আমি রিয়েলি সরি ফর দ্যাট। আমি আসলে চেষ্টাও করেছিলাম তাদেরকে নিয়ে আসে, এবং আমি চাই না যে এই বয়সে মোটামুটি এইভাবে এতটা কষ্ট দিতে। তারপরে ওনারা এসছেন, স্টুডিওতে আছেন এবং এত রাত পর্যন্ত জেগে আছেন আপনাদের সাথে তাদের ঘটনা শেয়ার করার জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি, আপনার নামটা একটু প্লিজ আমাদেরকে বলবেন, আপনার নামটা কি?
আমার নাম দেওয়ান হাবিবুল্লাহ।
জি, আপনি তো একটা সময় চাকরি, এখনো কি চাকরি করেন না মনে হয়?
এখন
এখন শেষ হয়ে গেছে চাকরি?
জি।
আচ্ছা, ওকে। তো আপনাদের, আপনার সাথে আপনার ওয়াইফ আছেন, আপনি, আমি আপনার নামটা একটু জেনে নিই শুরুতে। আমরা শুরুতে যাচ্ছি যে আমি যেটা বলছিলাম যে উনি আমাকে বলছিলেন যে আপনাদের বিক্রমপুর এলাকায় একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে সমস্যা হয়, ওটা তো উনি বলবেন। তার আগে যেহেতু আপনি মোটামুটি অনেক অল্প বয়স থেকে সেখানে ছিলেন, অনেক ছোটবেলা খুব বলবো না, কিশোর বয়সটা মনে হয় কেটেছে ওইখানে, তো ওই গ্রামে আসলে সমস্যাটা কি ছিল? আপনাদের যেখানে বাসাটা আপনারা করেছেন সেখানে আসলে এখন তো নতুন করে আবার বাসা করেছেন, তখন কি সমস্যা ছিল?
এই ঘটনাটা ঘটে 1967 সনে।
জি,
বর্ষাকালে আমি নতুন চাকরি নেই, তার আগ পর্যন্ত আমি অন্য গ্রামে থাকতাম, আমরা সবাই অন্য গ্রামে থাকতাম, বিভিন্ন সমস্যার জন্য আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাই একই ইউনিয়নে। আমার চাকরি হওয়ার 5-6 মাস পরে আমি আমাদের নতুন বাড়িতে যাই দেখতে যে বাড়িটা কেমন। তো যাওয়ার পরে দেখলাম মোটামুটি বাড়ি খারাপটা, একটা হিন্দু বৌদ্ধিষ্ণ গ্রাম, হিন্দু বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা। আমি রাত্রে যখন শুই, শোয়ার আমাকে আমাকে শোয়ার ব্যবস্থা করলো একটা বড় ঘরের পাশেই, মানে বলতে গেলে 3 চালা একটা রুমের মতো আর কি, বারান্দার মতো, সেখানে আমার থাকার ব্যবস্থা করলো। তা আমি জানালা খুলে শুয়ে আছি, আর একটু একটু মানে মানে ই বাইরের পরিবেশটা একটু পরিষ্কার পরিষ্কার অবস্থায় মানে রুয়ে আছে, আলো আছে, চাদর আলো আছে। তা আমার হঠাৎ মানে আমার ঘুম আসে, ঘুম আসে না, ঘুম আসে, ঘুম আসে না, একটা অবস্থা। একবার ওখানে আমার আসলে ঘুম আসতে আরম্ভ করছিল, একটা সময়ে আমার হঠাৎ চোখটা যেন একটু মানে খুলে গেল। আমি চেয়ে দেখি যে আমার জানালার পাশ দিয়েই মানে একটা মহিলা, খুব বুড়া মহিলা, লম্বা চুল, তার একদম মাটি পর্যন্ত মানে ই হয়ে গেছে, মাটির শেষটা শেষে সে আস্তে আস্তে আগে যেতেছে। তো দেখার পরে আমি আগে কিছু কাকু বললাম না, রাত্রে অনেক দরজা জানালা বন্ধ করে আমি শুয়ে থাকলাম। তো সকালে এটা মাকে বললাম, মা রাত আমি ঘটনা দেখছি। তো মা আমার ছোট কথার সাথে এই কথাটা বলেন যে তোমার ভাতিজাতা ঢাকা থেকে আসছে, রাত্রে এই ঘরে শোয়াইছি, আমি সেটা সব জিনিস দেখছি, আর কি করা যায়। তো আমার চাচা খুব একটা পছন্দ করেন এই কথাটা, বলে যে তোমার ছেলেকে তুমি এখন দিলা কেন, তুমি তো জানো যে নতুন গ্রাম, এই গ্রামের মধ্যে আমাদের অনেক সমস্যা আছে আর এই এলাকাও ভালো না। উনি আবার কিছু জানতেন, ওই আমি কিছু জানতাম আর কি। তো মাকে বললাম যে তাতে পানি গরম করো, আমি সব ব্যবস্থা করতেছি, তোমার ছেলেকে গরম পানি গোসল করতে হবে। তো গরম পানি গোসল করে আমাকে শুকনো খাবার টাবার দিল, আমি সেটা খেলাম। তারপরে আমি যখন থাকলাম বাড়িতে, আমি আর জানালা খুলে ঘুমাতাম না, জানালা বন্ধ করে ঘুমাতাম।
আচ্ছা, আর এছাড়া আর কোন দিন কোনো কিছু দেখেছেন ওইখানে?
আচ্ছা, এছাড়া এরপরে তারপর তো অনেকদিন আমি ঢাকায় থাকলাম, ঢাকা চাকরি করতাম, তারপর বিদেশে চলে যাই। বিদেশ থেকে আসার পরে আমি আমার মার কাছে শোনা ঘটনাটা, সেটা হলো যে বাবা একবার আমাদের ওই বর্ষাকালে আউশ ধান মানে সিদ্ধ করছে, আর এদিকে বৃষ্টিও চলতেছে গ্রামে হইতেছে, বৃষ্টির মধ্যে আউশ ধান শুকাতে পারে না। তো বাবা আমার বুদ্ধি করে খেয়াল করলো যে পাশাপাশি আসছে প্রাইভেট স্কুল, সেখানে যদি ধানগুলো নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো সেখানে আস্তে আস্তে বাতাসে শুকাই যাবে। আর ওই দিনের বেলা থাকে বৃষ্টি, রাত্রে বেলা কম থাকে, আবার রাত্রে একটু বৃষ্টি আসলে দিনের বেলা একটু কম হয়, এইভাবে আর কি বাতাসে বাতাসে শুকাই যাবে। আর স্কুল তখন বন্ধ ছিল প্রাইমারি স্কুলটা, তো এইভাবে চলতেছে। প্রথম দিন মোটামুটি গেছে, তারপরের দিনেই বাবা দেখে যে কি ধরনের একটা কালো জিনিস তার দিকে আগায় আসতেছে। উনি রাতে দৌড়ের পড়তেন, আবার যখন উঠছিলেন দৌড়ের পড়তে পড়তে উনি চেষ্টা করলেন যে যেইভাবে হোক কোরআন শরীফের যত ভালো ভালো আয়াত আছে যে আয়াতগুলি পড়লে মানে খারাপ জিনিস দূরে সরে যায়, ওগুলো যদি পড়লেন, কিন্তু মানে না, কিন্তু আগায় আসতেছে। তারপর কোনো একটা সময় গেল, থেমে গেল, থেমে গেল। বাবার হাতে হারিকেন ছিল, বাবা বসে থাকলো ঘরের মধ্যে ওই স্কুল ঘরে। পরের দিন সকালে এসে মাকে বললো যে আমি অবস্থা দেখছি, আমি আর থাকতে পারবো না, ধান শুকাক না শুকাক ওদিকে আর ফিরে যাবো না। এইগুলো একটা ঘটনা।
আচ্ছা, আপনাদের ওখানে আমি একটা জিনিস ওনার কাছে শুনছিলাম, সেটা আমরা পরে আবার শুনবো, কিন্তু একটু বলেন তো, আপনাদের ওখানে নাকি গলা কাটা জিন আছে এরকম বলছিলাম?
হ্যাঁ, গলা কাটা, এরা বলে স্কন্ধনাইয়া।
আচ্ছা, স্কন্ধনাইয়া,
স্কন্ধনাইয়া, এরা এটা বাকি এটা এই রাস্তার মাঝখান দিয়ে চলে।
আচ্ছা,
রাস্তার মাঝখান দিয়ে চলে, যদি এদের সামনে কেউ পড়ে যায় তাহলে সমাস করে দেয়।
এটা খুবই ভয়ঙ্কর, তারা
খুবই ভয়ঙ্কর, অনেক বড় একটা খারাপ জিন।
বাড়ি নির্মাণ করতে গিয়ে উনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আমরা খুব ছোট ছোট করে শুনবো, তারপরে আবারও ফিরে আসবো আপনার কাছে। আমি তো বলি যে আপনি তো বাড়ি নির্মাণ করতে গেছিলেন, এটা এটা কত সালে হবে যখন বাড়িটা নির্মাণ করতে যান?
2008। টিনের বাড়ি ছিলেন ঘর আগে, যেহেতু বিক্রমপুর এলাকা, টিনের ঘর, পানি এলাকা। তো আমার শাশুড়ির অনেক দিনের ইচ্ছা ছিল যেন ওখানে বিল্ডিং ওঠে, ছেলেরা চাকরি করে বিদেশে, অনেক পোশাক আছে করছে। এই কথা বলার পরে আমাকে বললো যে বউ একটা তুমি বিল্ডিং করো, দেশে তো অনেক মানুষের বিল্ডিং আছে, তুমি একটা করো। ঠিক আছে, করবো। তো আমি আমার ভাইকে নিয়ে, আমার ছোট ভাই আমার সঙ্গে থাকে, ঢাকা চাকরি করে, আমার সঙ্গে থাকে, ওকে বললাম বাবু চলতো আমরা ইটা নিয়ে বাড়িতে রেখে আসি। তো আমরা তিন ট্রাক ইটা নিয়ে এসে রাখছি। রাখার পরে সাধারণত ট্রাক থেকে ইটাগুলো তো লেবারেরা মানে সাজায় সাজায় রাখে, তো না সাজায় রাখছে। দুদিন, একদিন কি দুদিন পরে আমি আবার দেখি যে ইটাগুলো সব এলোমেলো, যেন ট্রাক উল্টায় রাখা হবে। আমি আবার আমি বললাম যে দেখো, আমার সাহেবকে বলতেছে যে দেখো বাবরব্বা, এটা আমার মনে হয় যে এটা ছাড়া বাড়ি, ফল টল তো সবাই লুটে পুটে খায়, মাছ টাছ ধরে খায়, তো সম্ভবত গ্রামের লোকজন চাইতেছে না যে আমরা এখানে আসি। তো সে কোনো মন্তব্য করেনি। তারপর আমরা একটা ছোট ঘরের মধ্যে থাকতাম, পাশে একটা ছোট ঘর আছে আমাদের বাগানে, ওখানে মানে একটা গোডাউনের মতন ভাড়া দিচ্ছে না, তো গোডাউনের মালিক একটা মানে ছোট রুমের মতো করে, অফিস রুমের মতো করে রাখছিল ওইটাতে। আমি আমার দুইটা মেয়েকে, বড় মেয়েকে ঢাকা রেখে গেছি, ছোট দুই বাচ্চাকে নিয়ে গেছি আমার তিনটা মেয়ে। তো ওই ঘরে থাকতাম, তো আর পাশে টিন দিয়ে আবার লেবারদের ঘর তৈরি করছে। আমি সাধারণত ঢাকা শহরে এটা এখানে মাইন্ড করার কিছু নেই, ঢাকা শহরে লেবারদের অনেক দাম, গ্রামের লেবারদের দাম একটু কম। আমি 100 টাকা 120 টাকা করে লেবারের মজুরি আমি নিয়ে আসলাম আমার দেশের বাপের বাড়ি থেকে। ওর মধ্যে মুরব্বী ছিলেন দুজন, তো আছে আইনুল মামা নামে একজন ছিলেন মুরব্বী, উনি আবার একটু ঝাড়ফুঁক জানতেন। তো আমি ওইখানে ছোট ঘরটাতে থাকতাম। তো টিনের পর আসে একটা যে কি ভারী জিনিস বসতো, আর টিনটা এত জোরে মানে হাঁটা দিত যে মানে টিনগুলো ভেঙে এখনো পড়ে যাবে, এখনো পড়ে যাবে এই ধরনের। এখন তো আইনুল মামাকে আমরা এই কথা বললাম, তো আইনুল মামা বললো যে ঠিক আছে, মানে একটু সাবধানে থাকো, কথা ঠিক আছে। পাশের আমার পুকুরের ওই পারে পূর্ব দিকে হিন্দু বাড়ি আছে, তো ওই কামার বাড়ি, তো ওই বাড়ির বউ আমাকে বলতেছে কাকি তুমি কিন্তু রাত জব বেরোয় না। তা আমি ওই মনে করছি যে আমি হয়তো কিছু অনুভব করি না, এই জন্য এই কথাটা বলছে। কথা বলার পরে আসে, তো আমি আর কিছু বলি না, শুধু হাসেই চলে আসছি। তো এরকম আছে, ওই ছোট ঘরের মধ্যে আছি, শুয়ে একদিন দেখতে শুনে মানে শব্দ শুনতেছি যে চার পাঁচটা ব্যাগ আমার পুকুরের পুকুরে মাজা ধোয়া করতেছে। আমি টর্চ নিয়ে বের হয়েছি, বের হয়ে দেখি না কোনো কিছু নেই, আবার ঘরে চলে গেলাম। তারপরে আবার বললাম বাবুরব্বা একটু চলো তো দেখি কে মাঝে। তো উনি বলতেছে এই কৃষ্ণের মধ্যে ড্যাগ মাঝে, তো তোমার সমস্যা কি? কারণ যে রাত দুটোর সময় কিছুর মাঝামাঝি কে, আমি সম্ভবত কেউ হয়তো মাছটা ধরার প্ল্যান করছে, এই কথা বলছে। এভাবে আমার মানে দিন আমাদের যাইতেছে, মানে বিভিন্ন উৎপাত যাইতেছে। তো যখন আমার ওয়ালটা উঠে গেছে 7-5 ফিট হবে, তো লেবারগুলো কাজ শেষ করে ঘরের মধ্যে, তাদের ঘরে তারা চলে আসছে, আমি আমার ছোট ঘরের মধ্যে চলে আসছি। লেবারগুলো রাত যখন 12-12:30 বাজে, তো ওর মধ্যে একটা লেবার ছিল নাদিম, নাদিম আর বাবু ওরা কিন্তু আপন চাতাপো খাইছিল। তো ও আমাকে বলতেছে, নাদিম ঝাঁপ দিয়ে উঠেছে, তাই আপা 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 করতো। আমি কি হয়েছে ওয়াল খেলে ভাঙে ফেলতে আছে, এখানে বাড়ি করতে দেবে না। বললাম যে টর্চ নিয়ে বের হয়ে লেবারগুলো সব বের হয়েছে, 7-8 জনে বের হয়েছে, আমরা 2 জন বের হয়েছি। তো আর একটা লেবারকে অনেক ছোট ঘরের দরজার মধ্যে রাখলাম, তাই বাবু দুটো ঘুমায় আছে, তো পাহারা দিস, যে দেখি না কিছু না। এইভাবেই চললো আমাদের প্রতিদিন ওয়াল ভাঙে, আর প্রতিদিন মানে শব্দটা হয় ওয়াল ভাঙা, বাট ওয়াল ভাঙা হয়।
আমি একটা জিনিস শুনছিলাম যে আপনাদের এখানে আপনার শ্বশুর সাহেব যিনি, তাকে সবাই খুব শ্রদ্ধা করেন এবং আপনারা স্মরণিকাকে এত বেশি মানুষজন পছন্দ করেন যে কোন মানুষের এটা করার কথা
না না না। এবং আমার সাহিত্য মানে আমার যে ওনাকে অনেক পছন্দ করেন লোকজন। আমি সাধারণত গ্রামে আসলে বলতে হয়তো আমার এলাকার লোকজন ভাবলে হয়তো বলবে যে ভাবির কাছে আর আসে চা খাওয়া যাবে না। বিকালবেলা এই বেলা 3টার সময় থেকে শুরু হয়ে যায় আমার চা বানা, মানে আমি নিজে একটা হোটেলে ওয়েটার হয়ে যায় অলরেডি, চা আর বিস্কিট, চা আর বিস্কিট বিতরণ করার জন্য। ভাবি চা বানাবো না, টোস্ট বিস্কুট আনো, চা আনো।
সুতরাং তাদের কারো কোনো করার কথা না, এবং আপনি দেখলেন যে পরপর 3 দিনই এরকম ভেঙে ফেললো,
ভেঙে ফেলতেছে, কিন্তু না ভাঙে না। সকালবেলা দেখে ঠিকই আছে, সকালবেলা ঠিকই আছে। তারপর আমাদের আবার বাথরুমের ওইভাবে ঘরটা উঠে গেল, এখন টিন উপরে খাড়া টিন দিয়ে চলছি। তো আমার চাচি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, ওনারা বলতেছে বউ ছোট ঘরে আর থাকবা কেন, তোমরা তাহলে বড় ঘরে চলে যাও। তো যেহেতু আমাদের ওই যে বারান্দায় দেওয়ার জন্য টিন নিয়ে আসা হয়েছে, এই ওই টিনগুলো জানালার মধ্যে মানে বাঁশ গাড়ে খুঁটে গাঁড়ে ওটা আটকা আটকাই দিলাম, তার জানালা দিলাম, আর লেবারগুলো ঘুমাতো বারান্দায়, আমি ঘুমাতাম ভিতর পর্যায়ে রুমে বাতা নিয়ে। তো ঘুমাসতাম ঠিক আছে। একদিন দেখি কি সেটা সম্ভবত সোমবার মঙ্গলবার অত শনিবার আমার সঠিক মনে নেই, আমি বসে আছি বারান্দায়। তো আমার পশ্চিমে যে গ্রাম আছে, তো পশ্চিমের গ্রামটাতে দেখতেছি একটা মানে মানে লাইটের মতো দূরটাকে। তো আমি এখন আইনুল মামাকে বলতেছি, আইনুল মামা দেখছেন বা আমাদের গ্রামের কাণ্ড, আমাদের গ্রাম মনে হয় ভালো না, কারেন্ট থাকে না, আর যে পাশের গ্রামে কারেন্ট আছে আরামে সবাই ঘুমাইতেছে। আমি এই কথাটা বলতে সময় নিয়েছে, বাট আগুনের ওই গোলাটা আমার বারান্দার কাছে আসতে সময় নেই,
ধাপ করে এসে পড়েছে একদম।
হ্যাঁ, আর সেও তো ধারায় গেল। তখন তো মামা তো মানে অস্থির হয়ে গেছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি, আমাকে আবার ঘরের মধ্যে লড়াই ধরে নিয়ে চললাম। আমার হাজবেন্ড আমাকে ঘরে নিয়ে গেলেন, ওটা তুমি এখানে থাকতে পারবা, এত উৎপাত তুমি কি জন্য রাতে পালা বের হও ঘর থেকে, কিন্তু গরমে তো ঘুম আসতে পারি না, সারাক্ষণ আমরা ফ্যানের নিচে থাকি, এই কথা বলা পরে আসে। আর একদিন দেখতেছি ওই আগুনের গোলার এখন চাকরি হয়ে গেল, ওই দিক দিয়ে আসা যাওয়া বলতে গেলে ওর এখন তার রাস্তায় হয়ে গেল ওই যা। আরেকদিন দেখি যে একজন হুজুর আমার উঠান দিয়ে আমার বাড়িটার সামনে একটা গেট আছে, ওই যেহেতু গোডাউনের ওই যে কেমিক্যালের ড্রাম রাখতো, তো গেট আছে লক করে রাখতো। ওমা ও দেখছি যে হুজুরটা প্রথমে আসলো আপনার উত্তর দিক থেকে, আসে দক্ষিণ দিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে আমার উঠান দিয়ে হুজুরটা চলে গেল যাচ্ছে। তা আমি বললাম যে কি ব্যাপার, যেহেতু সাধারণত বিক্রমপুরের বাড়ি ঘেরা না, মানে আরেক বাড়ির লোক আরেক বাড়ির উঠান দিয়ে যেতে পারে, কেউ মাইন্ড করে না এটা, তো হুজুর চলে যাচ্ছে। তেমন হয়তো ওই পাড়ার হুজুর নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু হুজুর বর্ষাকাল হুজুরটা গেট পারলো কিভাবে, আমার ওখানে কাঠবাগান আছে গেটের কাঠবাগান, হুজুরটা পার হয়ে গেল কিভাবে, গেটের চাবি তো আমার কাছে, চাবি তো চাইলেও না। তারপর আমি আমি মামাকে বললাম, মামা হুজুর দেখে নামাজ পড়তে যায়, তোমাকে না বলছি তুমি ঘর থেকে বেরোয় না, তোমার কি দরকার পরে বের হওয়ার, আমাকে বলবো মা।
আর ওই গলা কাটা ইয়ে কবে দেখলেন?
হ্যাঁ, ওটা দেখছি আমি আমার বাড়ি বানার পরে, মিলাদ হয়ে গেল, মিলাদ হয়ে গেল। একদিন বসে আছি বারান্দায়, তো দেখতেছি আমার আবার একটা খালাতো দেবর আছে, ও একটু মানে দুষ্ট টাইপের, আমি ওকে আমি মানে মন্তব্য করি এখনো দুষ্ট টাইপের, মানুষকে বিরক্ত করতে পারলে খুব খুশি হয়। তো আমি বারান্দায় বসে আছি, রাত 12-12:30 হবে, এই আমার বাড়ির উঠানে একটা মোটা আম গাছ আছে, মোটা আম গাছটার মধ্যে হাঁটু দিয়ে মানে ডালের মধ্যে হাঁটু দিয়ে হাত দুটো নিচ দিক করে ঝুলে আসছে। তো আমি ওরে বলতেছি, দেখছো বাবা এই শয়তানটা আসছে আবার আমাকে ভয় দেখাইতে, কাণ্ডটা দেখো, কাল সকালটা হোক ওর গালে যদি একটা থাপ্পড় না দিছি, এ আবার পিছন থেকে আসে আমাকে এভাবে জড়ায় ধরে ঘরের ভিতর নিয়ে চলে গেল, চলে গেছে। তখন আমি আবার আর কোন কথা বলবো, তুমি এত কথা বলো কেন, যা দেখছো দেখছো, সকালবেলা ওর বিচার করো, এই কথা বলে ও ধমক দিয়ে আমাকে শোয়া রাখলো। তার দুই দিন পর তিন দিনের দিনে রাতের বেলা আমি বাথরুমে যাব, মানে দুই রুমের মাঝখানে বাথরুমটা আর এদিকে ডাইনিং স্পেসটা। তো ডাইনিং স্পেস থেকেও আপনি বাথরুমে যেতে পারবেন, দুই রুম থেকে বের হয়ে যেতে পারবেন। তো এখন আমি বাথরুমে বের হয়েছি, বের হয়ে দেখি যে মানে মাথা আমার সিঁড়িটা বারান্দার উপর, ডাইনিং স্পেসের পর বারান্দা, বারান্দার পর সিঁড়ি বাইরে বের হয়। তো সিঁড়ির নিচে মানে এমন ভাবে দাঁড়াইছে, আমি আবার বলতেছি দেখো বাবা আজকে আবার ফাজিনটা আমাকে কিভাবে ভয় দেখাবে, আজকে কি জানি পড়ে আসছে। তো কিন্তু না, সেটা মরতেছে না চড়তেছে না কোনোই নাই, সে বের হলো, বের হয়ে ওই কিছু নেই, কিছু নেই, কিছু নেই, এই কথা বারবার করে বলে এসছে আমাকে ভিতরে নিয়ে চলে গেল। কিন্তু এখন অব্দি আমি গ্রামে গেলে ওই জিনিসটা আমি আমার চোখে পড়ে, এবং একটা ছোট বাচ্চা পানির উপর দিয়ে হেঁটে চলে যায়। আমার বাড়ির কাঠবাগানের ওই মাথায় একটা গর্ত আছে, মানে রাত আপনি 12:30 পরে আমার বারান্দায় বসলে দেখবেন যে ওই যে গ্রামে কিছু দুষ্ট বাচ্চা আছে না, সাইকেলের টায়ার এভাবে চালাইতে চালাইতে চলে যায়, দেখবেন যে ওইভাবে মানে টায়ার চালাইতে চালাইতে চলে যাচ্ছে। এটা আসে উত্তর থেকে দক্ষিণে চলে যায়।
আচ্ছা, আমি তো আবার একটু ওনার কাছে যাই, এবং আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি তো ওই গ্রামে বড় হয়েছেন, বড় মানে কি আপনি একটা নির্দিষ্ট বয়সের পরে যদিও গিয়েছেন ওই গ্রামে, তারপর আপনি আপনার কি মনে হয় যে এই যে এই জায়গাটা যে এরকম, এর পেছনে কারণ কি, মানে কোনো কোনো কারণ কি আছে এর পেছনে?
এর পেছনে যে কারণটা মানে পরে আমার শুনছি দূর লোকের কাছ থেকে যে ওই জায়গাটা সারা বাড়ি ফাঁকা বাড়ি ছিল।
আচ্ছা,
দুটো বাড়ি ছিল পাশাপাশি, একটা ছিল ফাঁকা বাড়ি যেখানে আমরা প্রথম ঘর করলাম, তারপরে যে বাড়িটা ওটা আমরা কিনলাম, ওই বাড়িতে একটা পরিবার থাকতো, হিন্দু পরিবার, তার কোনো ছেলে মেয়ে ছিল না। আর এত ফাঁকা ছিল যে মানে ওই মনে কেউ বলতো যে রাতে নাকি দেখতো যে উত্তর পূর্ব উত্তর পশ্চিম কোনা থেকে কোনো একটা লোক হাইটা দক্ষিণ পূর্ব কোনো দিকে চলে যেত। বাবাকে বলছি এবং সে পড়ছে, তোমার কোনো সমস্যা হবে না পুরান বাড়িতে, তোমাদের পুরান বাড়িতে কোনো সমস্যা হবে না, নতুন বাড়ির সম্বন্ধে এখন তো কিছু লোক ঘর তৈরি করা হয়নি, আর ওটা আমরা এখনো হাত দিইনি, প্রথম বাবা কিছু বলে নাই।
আচ্ছা,
এই কথাটাই উনি বললেন।
আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন আপনারা আমাদের এখানে এসে। আমরা যদি পরের সময় পাই তাহলে আপনাদের কাছে আবার ফিরে আসবো, তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কিছু SMS রয়েছে, আয়েশা আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন তাসিম ময়মনসিং থেকে, আমাদেরকে আদিল SMS করেছেন, SMS করেছেন আবিদ, SMS করেছেন মঈন মিরপুর থেকে, আমাদেরকে SMS করেছেন রায়হান এবং সুরভি, আমাদের SMS করেছেন রাতিন, আমাদের SMS করেছেন সিয়াম পঞ্চবটী নারায়ণগঞ্জ থেকে, এছাড়াও ডিজে সাগর আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের শাহরিয়ার, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আরেকজন ডিজে বাহাউদ্দিন, ওকে, আমাদের রুবেল SMS করেছেন, তাছাড়া থার্ড স্টোরিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমাদেরকে রূপা এবং নোমান SMS করেছেন খুলনা থেকে, এছাড়া SMS করেছেন আমাদেরকে নাইম, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আনোয়ার এবং নাইম আরও একবার, ইমন পটুয়াখালী থেকে আমাদের SMS করেছেন, সিলেট আমাদের SMS, সিলেট থেকে আমাদের পাভেল SMS করেছেন, আগে নামটা লিখতে হবে ভাইয়া প্লিজ, রাতুল এবং লিমা আমাদের SMS করেছেন, SMS করেছেন মিটু ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং তিনি বলছেন যে নতুন ভোট আছে আসলে আউটস্ট্যান্ডিং, আমাদেরকে SMS করেছেন বেল্লাল চিটাগং থেকে, অনেকদিন পর তিনি ভোট আছেন শুনছেন, সাগর আমাদের SMS করেছেন এবং তিনি শুনছেন ভোট আছেন, নোবেল আমাদের SMS করেছেন এবং SMS করতে অনুরোধ করেছেন, সাব্বিল লিখেছেন আই লাভ, ভোট আছেন ফারহান সিলেট থেকে লিখেছেন, অনেক SMS পাঠিয়েছি কিন্তু পড়া হয় না, আমি পড়ে ফেললাম, শাহিন আমাদের SMS করেছেন, অদিত রাজশাহী থেকে SMS করেছেন, সাগর প্রথম ঘটনাটা খুব ভালো লেগেছে তার কাছে সেটা জানিয়েছেন, গৌরব আমাদের SMS করেছেন এবং আমাদের SMS করেছেন মামুন চাটমুখ থেকে, আমাদের SMS করেছেন রাকিব সহ আরও অনেকে দেখতে পাচ্ছি, আচ্ছা কিছু পড়ে ফেলি আসলে কমায় ফেলি কিছু, রাসায়ন আমাদের SMS করেছেন বরিশাল থেকে, শৈশব আমাদের SMS করেছেন পুরান ঢাকা থেকে, ভেরি নাইস স্টোরি লিখেছেন, ডিজে সাগর সাভার ক্যান্টনমেন্ট থেকে SMS করেছেন ভালো লাগছে তার কাছে, সাজান আমাদের SMS করেছেন, জাহিদ এবং আরিফ মুসলিম আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সাইমুল কবির রাজশাহী থেকে, খুব মজা লাগছে তার কাছে, সুমন লিজা বরিশাল থেকে SMS করেছেন, ভোট দ্য বেস্ট শো তাই লিখেছেন, বিল্লাল রাজীব আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, মিম আপনারা বিভিন্ন জন আমি জানি যে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত, বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন। সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আসলে। যেমন যারা মেডিকেল কলেজ আছেন, আপনারা জানেন সবাই যে মেডিকেল কলেজের ঘটনাগুলো খুব বেশি মানুষ আগ্রহ করে শোনে। সুতরাং যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনারা যদি আপনাদের জীবনে বা আপনাদের স্টুডেন্ট লাইফে বা এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের সেটা শেয়ার করতে চলে আসবেন। জাস্ট ভূতে এখানে একটা ইমেল করে দিলেই হবে। আর এছাড়া বিভিন্ন পেশার কিন্তু মানুষ রয়েছেন যারা রাতের বেলায় বিশেষ করে রাস্তায় যারা ডিউটি থাকে, যারা কাজ করেন, তাদেরকে যেমন হচ্ছে আমাদের আমাদের নিরাপত্তা দায়িত্ব যারা রয়েছেন, আমাদের সেই সমস্ত মানুষজন আসতে পারেন যারা আমাদের যাদের কারণে আমরা খুব স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। সবাইকে আমি অনুরোধ করছি আর কি, আপনারা বিভিন্ন নন পেশাজীবী মানুষ রয়েছেন যারা আসলে ভূতত্বের মান আরও আরও অনেক বাড়িয়ে দিতে পারেন, এবং আপনাদের সহযোগিতা পেয়েছি অতীতে, ভবিষ্যতে পাবো সেটা আশা করি। একটা বিরতিতে যেতেই হচ্ছে এবং তারপরে নতুন অতিথি নিয়ে ফিরছি। সো আমাদের সঠিক সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুটবি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটবি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আমি রাস্তা এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা শুনছেন সবসময় রেডিও ফুটবল 88.1 FM, নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং চলছে ভূত FM। আর এই মুহূর্তে আমার সাথে নতুন কিছু অতিথি জয়েন করেছেন। কি হবে যদি আজকের এই এপিসোডটি আপনি মিস করে ফেলেন? আপনার যদি গ্রামীণ ফোন হাতে থাকে তাহলে কোনো সমস্যাই নেই, আপনি আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে জাস্ট ডায়াল করুন 404-088, তাহলেই দেখবেন যে কী ঘটে। আপনি আপনার যে সমস্ত এপিসোডগুলো, আপনার যে এপিসোডগুলো মানে আপনার যেটা বারবার শুনতে ইচ্ছে করে সেই এপিসোডগুলো আপনি চাইলে কিন্তু আবার শুনে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা সবসময় একটা জিনিস বলি যে আমাদের আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, এবং সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের কারণে আমি ভূত FM এতদূর পর্যন্ত আসতে পেরেছে এবং আরও বহুদূর যেতে চাই উইথ গ্রামীণ ফোন। সো লাস্ট উইকে আমরা যখন খুঁজছিলাম কিছু স্পেশাল গেস্ট, তখন আমরা আমরা যেমন আজকে আমাদের সাথে মানে এগিয়ে এসছেন অনেকেই, এবং সেই সাথে লাস্ট উইকে আপনাদের মনে আছে কিনা যে এখানে এসেছিলেন শামীম ভাই, তিনি ঘটনা শেয়ার করেছিলেন এবং তিনি আবার আমাকে হেল্প করেছেন। আর একজন গেস্ট, তিনি আমাকে আরেকজন গেস্টের খোঁজ দিয়েছেন যিনি আসলেই অনেক স্পেশাল, এবং তিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমি শুরুতেই আপনাকে আপনাদের সবাইকে তার সাথে পরিচয় করে দিচ্ছি, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আমি বিভোর বলছিলাম। আমার
আপনার পুরো নামটা কি বলেন?
বিভোর বার্নার্ড রং।
ওকে, সো আপনি এমনিতে বড় হয়েছেন কোন এলাকায়?
আমার অ্যাকচুয়ালি বড় হওয়া সম্পূর্ণ এটা একটা গ্রাম হালুয়াঘাট, এটা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট হালুয়াঘাট থানার লাস্ট বর্ডার থানা একেবারে
একদম মানে দেশের শেষ প্রান্তে বা
দেশের শেষ প্রান্তে।
ওকে, আপনি খ্রিস্টান ধর্ম অবলম্বী এবং আপনি আপনার যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের গ্রেভইয়ার্ড নিয়ে। ওকে, আমরা শুনি ঘটনাটা।
এটা হলো অ্যাকচুয়ালি এটা আমার গ্রামেরই ঘটে যাওয়া একটা সত্য মানে রিয়েল ঘটনা। বেশ, সেটা আমরা অনেক ছোটকালীন সময়ে, যে অ্যাবাউট 10-12 বছর আগের হবে হয়তো।
আচ্ছা,
সেটা হলো আমাদের গ্রামে বেশ কয়েকটা আমাদের খ্রিস্টানদের কবরস্থান আছে, ফ্যামিলি কবরস্থান যেটা, সেখানে আমাদের আমরা হলো আমাদের গ্রামের লাস্ট সীমানার দিকে, পশ্চিম সাইডে, আমাদের পূর্ব সাইডে একটা কবরস্থান আছে, এর মাঝখানে আর একটা ছোট কবরস্থান আছে, দেন আমাদের ফ্যামিলি যে কবরস্থান সেটা আমাদের বাড়ির ঠিক একটু দূরে কাছেই। তো এটা হলো সেই একটা রাতের ঘটনা। সেটা হলো একদিন ওই যে সর্বপূবের যে গ্রামের ওখানে একটা কবরস্থান, সেখান থেকে হঠাৎ করে মানে কবরস্থান থেকে হাতের তালির আওয়াজের মতো হয়ে আসে অনেকগুলা। তো এরপরে যেটা ওটার পাশেই যে জিনিসটা আরেকটা বাড়ি আছে তার পিছনে একটা কবরস্থান, ওই বাড়িতে ওই যে হাতে তালি দেওয়া হয় সেই একটা গ্রুপ চারিদিকে ওই সেটা আমরা যেটা বলি উঠান, উঠানের চারিদিকে ওরা ঘুরে। অ্যাকচুয়ালি এটা বলে নেওয়া ভালো যে আমাদের খ্রিস্টানদের মধ্যে আমরা কীর্তন যেটা বলি, আমরা প্রত্যেক বাড়ির প্রত্যেক বাড়িতে বাড়িতে করে গ্রুপ করে আমরা ঘুরি এটা আমাদের ক্রিসমাস টাইমগুলোতে। তো ঠিক সেইভাবে ওটা ঘুরতে থাকে ওই বাড়িতে। বেশ কিছুক্ষণ ঘোরার পরে ওটা পিছনে একটা কবরস্থান আছে বাড়ি,
মানে ওই জিনিসটা কি যেটা দেখেছিলেন, মানে যেটা ওটা বলছেন সেটা কিরকম দেখতে?
জিনিসটা অ্যাকচুয়ালি এটা আমার বাবা দেখছে আসলে। অ্যাকচুয়ালি ওটা একটু বলে নেওয়া ভালো, আগে গ্রামে এরকম হতো যে হঠাৎ করে মানে অনেক আওয়াজ করে এসে হঠাৎ করে গ্রামে স্টপ হয়ে যেত সব কিছু, দেন ডাকাতি শুরু হতো। তো সেদিন বাবা সেরকম কিছু এক্সপেক্ট করতেছিল। সো ওই আওয়াজটা শোনার পরে বাবা জানালাটা অল্প করে খুলে পর্দাটা সরিয়ে খেয়াল করতেছিলেন যে জিনিসটা কি হচ্ছে। হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই যে একটা গ্রুপ যেটা আসতেছিল ঘুরে ঘুরে সেটা আমাদের কবরস্থানের কাছে আসলো,
যারা কীর্তন করতে করতে আসছিল,
কীর্তন করতে করতে আসছিল। দেন আমাদের এখান থেকে কিছু যে জিনিসটা দেখতে হলো ঠিক একটা রাজহাঁসের মতো, বাট ওরা আওয়াজ করতেছিল কিন্তু এটা হচ্ছিল হাতের তালির মতো, এবং আমাদের কবরস্থানগুলো থেকে বেশ কিছুগুলো বের হয়ে গেল
রাজহাঁসের মতো।
হ্যাঁ, রাজহাঁসের মতো। তারা একসাথে গ্রুপ করে আবার আমাদের রাস্তা হয়ে দক্ষিণ পাশে আরেকটা কবরস্থান আছে সেদিকে চলে গেল।
আচ্ছা, এবং মানে এটাতে সবচেয়ে বেশি অস্বাভাবিক ব্যাপার যেটা সেটা হচ্ছে কবরস্থানে তো এদের থাকার কোনো কারণ নাই।
জি,
একেবারেই কোনো কারণ নেই,
একেবারেই কোনো কারণ নেই।
ওকে, আরো কিছু ঘটনা আপনি বলছেন আপনাদের ওই এলাকার?
আরো কিছু ঘটনা বলতে সেটা হলো
একটা বিশেষ একটা টাইপের একটা ভয়ের কিছু নাম বলছিলেন আপনি ওখানে একটা। আচ্ছা, আপনি বলেন, আপনি আপনার বললে আপনি বুঝতে পারবেন, আমি আপনি মনে মনে করে দিতে পারছিলাম। জি 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 জি।
আচ্ছা, নেক্সট ঘটনাটা আরেকটা, সেটা আমার বড় চাচার সাথে হওয়া, যেটা এটাও রিয়েল একটা ঘটনা। যে বড় চাচা, আমরা আমাদের ভাষায় বলি ফাজং, বড় চাচা, এটা হলো আমাদের গ্রামগুলোতে আগে অনেক অনেক বছর আগে, উনি অনেক বয়স্ক, তো আগে উনারা যখন ইয়াং ছিলেন তখন ওখানে আমরা বলি যেটা কাচারি ঘর, কাচারি ঘর যেখানে ইয়াংরা থাকতো যুবকরা, তো ওখানে আমার নর্মালি ওগুলোতে একা একাই থাকতো, মাঝে মাঝে আড্ডা হতো ইয়াংদের, বাট নর্মালি যখন ফ্যামিলির মানুষ একা থাকতো তখন একাই থাকতো ওখানে আমার ফাজং। তো ওনার একটা অভ্যাস ছিল, যে জিনিসটা হলো উনি জাল বোনার অভ্যাস ছিল ওনার, উনি অনেক রাত পর্যন্ত জাল বুনতেন। তো তাই তিনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করতেন, যে জিনিসটা আমাদের ওই একটু ঘরের বর্ণনাটা দেওয়া উচিত, যে এখানে যে ঘরটা ছিল এটা হলো ওই সনের ঘর যেটা ছাউনিটা, এবং নর্মালি এই জিনিসটা যে ওই ঘরে একটু আওয়াজ হলে এটা বড় রকম একটা আওয়াজ সৃষ্টি হয়। তো উনি তাই রিয়েলাইজ করতেন যে একটা বিড়াল সবসময় ওই সনের ঘরের উপর দিয়ে হাঁটাহাঁটি করতো, বাট অ্যাকচুয়ালি বিড়াল এমনভাবে হাঁটে যে বিড়ালের হাঁটার কোনো আওয়াজই হয় না। বাট উনি এটা রিয়েলাইজ করতেন যখন ওই বিড়ালটা হাঁটতো আপনার ওই ঘরের উপর দিয়ে, ওটা একটা ঘ্যাস ঘ্যাস এরকম একটা আওয়াজ হতো, যেমন মনে হতো ভারী কিছু পাড়া দিচ্ছে, বিড়ালটা হাঁটছে, ওকে, ভারী কিছু পাড়া দিচ্ছে ওখানে। উনি বেশ একবার নামলেন, ওই দিন ছিল যেদিনের ঘটনা সেদিন ছিল চাঁদনি রাত, উনি একবার নামলেন এবং উনি বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলেন। আর ঘরটা ছিল পূর্ব পশ্চিম, ওদিন ছিল পুরো চাঁদনি রাত, স্পষ্টই দেখা যাচ্ছিল। ওই বিড়ালটা একবার ঘরটা পূর্ব পশ্চিম ছিল, একবার পূর্ব থেকে পশ্চিমে, আবার পশ্চিম থেকে পূর্বে যাচ্ছিল। এরপর যখন আমার ওই বড় চাচা ফাজং উনি যখন নামতেন, বিড়ালটা স্থির হয়ে পূর্ব দিকে তাকিয়ে থাকতো, মানে যেদিকে চাঁদ সেদিকে তাকিয়ে থাকতো। তারপর এভাবে কিছু সময় যাওয়ার পরে উনি অসুস্থ ফিল করলেন, এরপর উনি আমাদের বাড়িতে যেটা আমরা বলি হলা, গরু পিটানো যেটা, ওটা নিয়ে উনি বের হলেন। ওটা নিয়ে বের হওয়ার পরে ওই বিড়ালটা ঠিক উনি এভাবে আবার দেখলেন যে পূর্ব দিকে চেয়ে, উনি যখন বের হয়েছেন ওইটা আবার স্থির হয়ে পূর্ব দিকে চেয়ে আসে। উনি ওই লাঠিটা নিয়ে বিড়ালটাকে একেবারে ঢিল ছুঁড়ে দিলেন, ঢিল ছুঁড়ার পর যে জিনিসটা হলো বিড়ালটা ভাপ করে নিচে পড়ে গেল। তারপর অনেক রাত হয়ে গেছে, তো উনিও ভাবলেন মানে রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি, উনি জাল বোনা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে যেটা উনি শুনতে পাচ্ছেন যে একটা বাইরে একটা ছাগলের আওয়াজ শুনতে পাচ্ছেন উনি, যে সামহাও ছাগলটা হয়তো বা খোয়ার থেকে বের হয়ে এটা হয়তো বাইরে চলে আসছে, আওয়াজ করছে। এটাকে উনি ভাবলেন ঠিক আছে বের হয়ে আসছে, আমি এটা আবার খোয়ারে ঢুকিয়ে দিই। উনি এই ভেবে উনি বাইরে যখন দরজাটা খুললেন, দরজা খোলার সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। দেন ওনাকে তুলে নিয়ে বিছানায় শোয়ানো হলো। শোয়ানোর পরে উনি যেটা স্বপ্নে উনি যেটা দেখলেন যে জিনিসটা, ওই যে বিড়ালটা, ওটা ওনাকে স্বপ্নের মধ্যে বলল যে আমি একটুকের জন্য বেঁচে গেছি, আর আমি তোমাকে ছাড়ব না। এই জিনিসটা বিড়ালটা আমার ওই বড় চাচাকে বললেন। এরপর থেকে যে ঘটনাগুলো হতো, যে প্রায় রাতেই ওই হয়তো আমরা এটাকে যেভাবেই বলি বা জিন বা মন্দ আত্মা, সেটা সবসময় তার কাছে
আপনাদের ওখানে কি এটা নাম আছে?
আমরা নর্মালি ভূতি বলি, বা অ্যাকচুয়ালি আমাদের ভাষায় এটা মিমাং বলি আমরা।
মিমাং বলেন? আচ্ছা,
রাইট, আমাদের ভাষায় আমরা মিমাং বলি। তো সেটা তার কাছে আসতো এবং এসে তাই বলতো যে আমার ক্ষতি করার তুমি চেষ্টা করছিলা, চলো আমরা দুজনে লড়াই করি, যে জিতবে সে তার দাস হয়ে থাকবে সারা জীবন। তো একদিন আমার ফাজং প্রায় এগুলো অ্যাভয়েড করতো, বাট একদিন এগুলো এইভাবে হতে হতে একদিন চরম মাত্রা একটা পৌঁছালো। উনিও বললেন যাই হোক আমি ওনার সাথে, তার সাথে আমি কুস্তিতে যাব। যাই হোক, এরপরে যেটা তাদের যেটা ই ছিল যে স্বপ্নে তাকে বলতো যদি আমি হারি আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো, আর যদি তুমি হারো আমি তোমাকে একেবারে শেষ করে ফেলবো। এই জিনিসটা একদিন রাত্রে এরকমই করলো, তারা দুজনে নড়লো এবং নড়ার পরে আমার যে ফাজং উনি এখনো জীবিত, উনি জিতলেন। উনি জিতার পরে এটা শুনতাম যে মাঝখানে যখন আমার ফাজং ওনাকে ডাকতো ওই মন্দ আত্মাটাকে, এটা আসতো। বাট একটা সময় পরে উনি যখন বয়স হয়ে গেল, উনি তখন তাকে বললেন আমি তোমাকে মুক্তি দিলাম আর ডিস্টার্ব করব।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তিনি আবার এসেছেন একটা অর্গানাইজেশন থেকে যেখানে তিনি একটা আইটিতে কাজ করেন তিনি, এবং তার বাসায় কিছু অদ্ভুত দৃশ্য ধরা পড়ে তার ক্যামেরায়, যেটা তিনি খুব মানে আমাদের সাথে শেয়ার করতে চান, এবং সেটা আমি একটু শুনে ফেলি। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আমার নাম সাবদান হক, আমি কদমতলা বাসাবো থেকে এসেছি।
জি,
তো আমরা বাসাবো কদমতলাতে প্রায় এক বছর ধরে আছে যে ম্যাচটাতে আমরা থাকি, এখানে টোটাল আমরা 12 জন মেম্বারের মতো থাকি। তো সেখানে গত 2 মাস ধরে প্রবলেমটা দেখা যাচ্ছে, না অলৌকিক ঘটনাটা। তো প্রথম ব্যাপারটা দেখা যায় হচ্ছে আমার ক্যামেরাতে, সিসি ক্যামেরা যেটা আছে, 2টা ক্যামেরা। তো আমি একদিন বাসার বাইরে থাকি, তো আমার কম্পিউটার হচ্ছে 24 আওয়ার্স অন থাকে, কারণ আমি ক্রেজি এইচডি টরেন্ট বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা লাগে, বা আমার অফিসিয়াল ফাইল যেগুলো ডকুমেন্টস যে কোনো সময় অ্যাক্সেস করা লাগতে পারে, যার কারণে আমার 24 আওয়ার্স পিসিটাই অন থাকে। তো প্রায় আমার 2 বছর হয়েছে পিসি যেটা কিনেছি অলওয়েজ অন থাকে, এটা কখনো অফ হয় না। তো সেদিন আমার ফাইল অ্যাক্সেস করার দরকার পড়ে, তো হঠাৎ করে আমি পিসিতে টিম ভিউয়ারে ঢুকি, টিম ভিউয়ার দিয়ে তো তখন দেখতে পারি যে সিসি ক্যামেরাতে ঢুকে চেক করে যে বাসায় কেউ আছে বা কে কি করছে। তো বাসায় তখন কেউ নেই, ফুল লাইট অফ করা। তো তখন হঠাৎ করে দেখতে পারি যে একটা টিস্যু পেপার টাইপের সাদা একটা আলো রুমের মধ্যে ঘোরাঘুরি করছে, পুরো অন্ধকার। আমার ক্যামেরাটা আবার মোশন সেন্সর ক্যামেরা, যেটা বিভিন্ন জিনিস হঠাৎ করে সামনে দিয়ে গেলে ডিটেক্ট করতে পারে, অথবা এটা হচ্ছে আপনার লাইট অফ হয়ে গেলে বা অন্ধকার হয়ে গেলে অটোমেটিক এটা লাইট অ্যাক্টিভেট হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে গেলে অটোমেটিক লাইটটা জ্বলে। তো তখন দেখলাম যে একটা লাইট ঘোরাঘুরি করছে, একটা আলো টাইপের। তো তখন চিন্তা করলাম যে কোনো চোর আসলো নাকি বাসায়, যেহেতু বাসায় কেউ নেই, একটা লাইট ঘোরাঘুরি করছে। তো তখন আমি চিন্তা করে যে কে থাকতে পারে। তো তখন আমাদের এক ম্যাচ মেম্বার হাসান ভাই, তাকে আর কি আমি কল দিই যে আপনি কি বাসায় এসেছেন। তো সে বলে যে না আমি তো বাসায় এখনো আসিনি। তো এরপরে আমি চিন্তা করি যে তাহলে তো বাসায় এখনো কেউ নাই, তো কে হতে পারে। এরপরে আমি বাসায় হঠাৎ করে তখন দেখা যাচ্ছে যে কম্পিউটারটা অফ হয়ে গেল, শাট ডাউন হয়ে গেছে, মানে আমার টিম ভিউয়ারটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এরপরে আমি চিন্তা করি যে তাহলে বাসায় যাই, তাহলে হয়তো চোরই এসেছে, যেহেতু আমার কম্পিউটারটা শাট ডাউন হয়ে গেছে, আমি অ্যাক্সেস করতে পারছি না। তো পরে বাসায় এসে দেখি যে কম্পিউটার ওকে মানে অন হয়ে আছে। তো পরে যখন আমি ভিডিওটা চেক করলাম, দেখা যাচ্ছে যে টিস্যু পেপার টাইপের একটা উড়ে যাচ্ছে। তো বাসায় সবাই ম্যাথ মেম্বার যখন আসছে, তো তখন সবাইকে দেখালাম ভিডিওটা, সবাই দেখে অনেক দুষ্টামি করলো যে হয়তো টিস্যু পেপারই উড়ে গিয়েছে বা এই টাইপের কিছু। তো আমরা তখন সেদিন মাথায় ওটা আর কি বেশি আনিনি। এরপরে দিন সেম ঘটনা আবার ঘটছে। তো আমি বাসায় যখন রাতে আসি, তখন চেক করে দেখি যে সেম ভিডিও একটা, তখন আর কি জুম করে দেখলাম অনেকটা ভি শেপের মতো একটা আলো, আর আরেকটা ছবিতে দেখা যাচ্ছে ভিডিওতে ওটা হচ্ছে একটা তরোয়ালের মতো, মানে ফ্যান টাইপের একটা আছে, একটু বাঁকানো থাকে যেটা, ওই টাইপের একটা আলো জুম বা ওই এক্সাক্ট টাইমটাতে পজ করলে ভিডিও মানে শেপটা বোঝা যায়। তো পরে ওটা নিয়ে আমরা অনেক গবেষণা করি যে নিজেরা নিজেরা যে কী হতে পারে বা কী। তো তখন সবাই চিন্তা করি যে অনেক গ্যাস টাইপের হতে পারে, যে কোনো আলো হয়তো বা বাইরে থেকে আলো আসছে কিনা। সব কিছুভাবেই আমরা চিন্তা করে দেখি যে না, বাইরে থেকে আলো আসার কোনো ওয়েই নাই, মানে আমাদের টোটাল পর্দা দিয়ে সবকটা জানলা আটকানো থাকে। তো পরবর্তীতে আমরা এই ব্যাপারটা নিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলি পাশের এক জায়গায়। তো এটার মেইন কথা বলার কারণটা হচ্ছে ভূত এফএমের যে একটা ভিডিও বের করেছিল, ভূত এফএমের ভূত স্টিম, তো ওই ভিডিওতে দেখা গিয়েছে যে একটা আলো একটা জানলার পিছন দিয়ে চলে যাচ্ছে। তো ওই আলোটার মাথায় আমার যখন আসছে, তখন চিন্তা করলাম হয়তো ভূতের এখানে সেখানে বলেছিল যে কোনো শেপ হয় না, ভূতটা যে মানুষ আকৃতিই হবে, এরকম কোনো মানে নেই। তো তখন ওই ভিডিওটা মাথায় আসছে, পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমরা যে আলোটা দেখছি এটাও তাহলে ওইরকম কিছু হতে পারে, যেহেতু ভূতের ভাবে দেখেছিলাম ভিডিওটাতে। তো তখন আমি চিন্তা করি যে আচ্ছা তাহলে ইমাম সাহেবের সাথে কথা বলি। তো তৌফিক ভাই আছে আমাদের মেসের একজন, তো তাকে পাঠাই, সে একটু মানে নামাজ কালাম বেশি পড়ে, তো তাকে ইমাম সাহেবের কাছে পাঠানো হয়। তো সে ইমাম সাহেবের সাথে কথা বলে, সে ইমাম সাহেব একজন বুজুর্গ ব্যক্তির ঠিকানা দেয়। তো তার সাথে কথা বলার পর তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর যখন চেক করা হয়, সে বাসায় কিছুক্ষণ থাকার পরে বলে যে হ্যাঁ, আপনাদের বাসায় কিছু একটা আছে, যে জিনিসটা হচ্ছে একটু বয়স্ক, মানে জিন টাইপের কিছু আছে যার বয়সটা অনেক বেশি, সে আপনাদের কোনো ক্ষতি করবে না যদি না আপনারা তার কোনো ক্ষতি করেন। তো সে বলে চলে যায়। তো পরে সেদিন রাতে আমরা চিন্তা করি যে আচ্ছা, যেহেতু এর টাইপের একটা প্রবলেম হচ্ছে, তা আমরা একটা মিলাদ দিই। তো সেদিন রাতে আমরা মিষ্টি, তারপরে গোলাপ জল, আগরবাতি এগুলো এনে সেদিন মিলাদের ব্যবস্থা করি। তো সেদিন মিলাদ দেওয়ার পরে রাত 12:30টার দিকে মিলাদ শেষ হওয়ার পর আমরা তিনটা মিষ্টি বাহিরে একটা গাছ আছে, গাব গাছ, সেই গাছটার উপরে প্যাকেট রেখা আছে মনির ভাইয়া আর একজন সাথে গিয়েছিল। তো গাছটার উপরে রেখা আসার পরে প্যাকেট সহ তিনটা মিষ্টি রেখে আসে। তো সকাল 5:30-6টার দিকে যখন আবার চেক করতে, মানে একটা উৎসাহ টাইপ, মানে একটা ই টাইপের যা এক্সাইটেড আমরা সবাই ছিলাম, তো তারা চেক করতে যেয়ে দেখে যে মিষ্টির প্যাকেটটা আছে বাট মিষ্টিটা নেই। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে হয়তো কোনো মানুষও খেতে পারে বা পশু পাখি বা বিড়াল খেলো কিনা। মিষ্টির প্যাকেটটা এক্সাক্ট ওই জায়গাটাতে আছে, কিন্তু যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলো আর কি প্যাকেটের মধ্যে নেই। তো পরবর্তীতে এই নিয়ে আমরা তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যদি সেই মানে যার জন্য আমরা মিষ্টি দিয়েছি সেই যদি খেয়ে থাকে দেশকে, তাহলে হয়তো সে আমাদের কোনো প্রবলেম করবে না। তো পরবর্তীতে আমরা একটু মানে ই করি যে না ঠিক আছে তাহলে ওকে। পরবর্তী দিন দেখা যাচ্ছে যে প্রবলেমটা আরো বেড়ে গেল,
আরো বেড়ে গেল।
জি জি।
আচ্ছা,
তো একটা রুমে দেখা যাচ্ছে যেটা আগে কখনো হয়নি, একটা পচা গন্ধর মতো আসতেছে, যেমন ফ্রিজে পচা মাছ থাকলে যে টাইপের গন্ধ আসে ওই টাইপের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে একটু আরো বেশি ভয় মানে ঢুকলো যে কি হলো, আমরা মিলাদ পড়লাম এরপরে ব্যাপারটা বেড়ে গেল। আর আরেকটা যেটা আর কি দুজন ছিল একটা রুমে, তার আর কি ফার্স্টে বলে নাই, তার আর কি একটু কনফিউজ ছিল যে আসলে কি এটা তারা ফিল করতেছে সত্যি বা তাদের মনের ভয়। তারা এরকম ফিল করছিল যে তাদের পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে রাতে শোয়ার পরে, বা তাদের দিকে কেউ তাকিয়ে আছে, এরকম টাইপের একটা ফিল হচ্ছিল তাদের মধ্যে। তো তার আর কি পরবর্তীতে আমাদের ঘটনাটা বলে যে এরকম আমাদের কাছে ফিল হচ্ছে। তো এরকম চলে যাওয়ার পরে আমি বিষয়ে ভিডিওগুলো আমার কাছে সবই স্টোরেজ ছিল, তো দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন দিন ঘটছে। তো পরবর্তীতে আমরা এই জিনিসটা অনেকদিন পরে মানে ই করছি না, ঠিক আছে যেরকম চলতেছে চলতে থাকে, আমাদের যেহেতু সমস্যা করছে না।
থামলো কিভাবে এটা?
এটা এখনো চলতেছে, বাট মাঝখানে একদিন আমি টেস্ট করেছিলাম, আমার কম্পিউটারে ইয়াসিন সুরা ছেড়ে রেখে গিয়েছিলাম, আর আমি নিজেও প্রতিদিন বাইরে যাওয়ার সময় এখন মাঝে মাঝে দিয়ে যাই, বাট এখন দেখা যাচ্ছে ইয়াসিন সুরা প্রথম দিন কাজ করেছে, তো সেদিন আর কি কোনো
আলো ডিটেক্ট করতে পারেন আমার
ক্যামেরা। আপনার এখন আপনার নাম শোনার সময় থাকে না, আপনার নাম তো আপনি আরেকবার জানান সবাইকে।
আমার নাম হচ্ছে সাদমান হক।
সাদমান হক, সাদমান হক, আপনি এই নামে কিন্তু ইউটিউবে কোথাও কিন্তু আপনি টাপ করে দিতে পারেন।
আমি আপনি আমাকে মেল দিয়েছিলেন আমি শোনাতে আগ্রহী কিনা। এরপরে সবচেয়ে বড় যে ঘটনা ঘটে, আমি কম্পিউটার কিন্তু আমি বলেছি অলওয়েজ অন থাকে আমার, আমার টোটাল 4 টেরাবাইট এইচডিডি লাগানো আছে আমার কম্পিউটারে। তো সেখানে আমার যখন আমি মেল পেয়েছি আপনাদের কাছ থেকে, তো তখন আমি এগুলো কম্পিউটার থেকে পেন ড্রাইভে কপি করব। যখন পেন ড্রাইভ লাগিয়েছি আমার টোটাল আর কি 4 টেরাবাইট হার্ড ডিস্ক সব কয়টাই ক্র্যাশ হয়ে গেছে। তো আমি মানে পুরাই ই হয়ে গেছে যে আসলে এই ব্যাপারটা কি হলো। কিন্তু যখন আমি কম্পিউটারে আবার নতুন হার্ড ডিস্ক কিনে ইনস্টল করি, তখন আর কি গুগল ড্রাইভ একটা সফটওয়্যার আছে ওইটাতে আমার অটোমেটিক আপ করা ছিল ভিডিও গুলো, যার কারণে আর কি স্টোরেজ হয়ে গেছে।
এখন মানে আপনি যখন এই অবস্থায় এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনি যখন ওই অবস্থায় এসেছেন তখন সবাই হ্যাঁ হ্যাঁ তাহলে তো এরকমই হয়, এই সমস্ত ঘটনা এরকম ঘটে, তারপর এক সময় হার্ড ডিস্ক ক্র্যাশ করে এবং তারপর এই ঘটনাগুলো পাওয়া যায় না। হ্যাঁ, এটা একটা খুব চমৎকার, অনেকেই থাকতেই পারেন এরকম যে আজকে বসেই আছেন এই জিনিসটার সময়, একটু পাইছি এই তো। হ্যাঁ, এতক্ষণ ধরে এটা ভাবছিলাম না। আপনার সব ভিডিওগুলো আছে শুনে খুব ভালো লাগলো। আপনার নাম দিয়েই আপনি ইউটিউবে আপ করেন এবং আমাদেরকে জানিয়ে দেন, আমরা এখান থেকে সবাইকে জানিয়ে দেবো, সবাই ভিডিওগুলো দেখতে পারে অ্যাটলিস্ট এবং দেখে বুঝতে পারে যে কি হয়েছে। এনিওয়েজ, আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে আমাদের এসএমএস রয়েছে। হাউ আর ইউ রাসেল ভাই, কারেন্ট নাই, মশার খামুর কামড় খেয়ে ভুতেছেন শুনছি। তারপরে যে আপনি আমাদের সাথে রয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মনের নাম উল্লাহ আমাদের গাইবান্ধা থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সিদ্দিক জুরাইন থেকে, এস এম এস করেছেন আমাদেরকে পুতি বাবু সালে সালি আজকি সাকলাইন, আচ্ছা না সাকলাইন নাম হয় সুকালিয়ান এরকম টাইপের কয়েকটা নাম। সুবর্ণা আমাদেরকে এস এম এস করেছেন, কামরুল জামান আমতলি বরগুনা থেকে আমাদের এস এম এস করেছেন, বিল্লাল এস এম এস করেছেন তন্ময় এবং তার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। আমাদেরকে সাব্বির আমাদেরকে এস এম এস করেছেন এবং তিনি ভূতে তোমাকে পছন্দ করেন জানিয়েছেন। আমাদেরকে তুজান এস এম এস করেছেন, এস এম এস করেছেন লিমন পিসা, তুজান এস এম এস করেছেন জানিয়েছেন যে ভূতে তেম লাইভ হয় না, লাইভ হয় কি না নাকি রেকর্ডেড হয়। ভাই লাইভ অবশ্যই, অফকোর্স লাইভ হয়, এবং আপনি তো বোঝার উচিত সে শুরুই করেছিলাম আমরা খেলা দিয়ে, এবং আমরা যখন ঝড় হচ্ছে তখন ঝড়ের কথা জানিয়েছি, বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা জানিয়ে দিচ্ছি। সো এটা অবশ্যই অফকোর্স লাইভ হয়। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন শুভ, এছাড়াও আমাদের এস এম এস করেছেন সাব্বির খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে আদিত্র এস এম এস করেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ এবং এটা অবশ্যই মাসুমের করিস। আমাদের সাইমন পল্লবী থেকে এস এম এস করেছেন এবং তিনি ভূত এফএম খুব পছন্দ করেন জানিয়েছেন। রংপুর বয় আমাদের এস এম এস করেছেন, গরমে খুব ঘামছেন তিনি, এবং আমাদেরকে এস এম এস করেছেন ডিজে সাগর, এস এম এস করেছেন আমাদেরকে আশিস, এছাড়া আরিফ এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সেলেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আসিফ আমাদেরকে, এছাড়াও তানি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে ক্রান্ত ম্যামসিং ক্যান্টনমেন্ট থেকে, এস এম এস করেছেন আমাদেরকে মুরাদ, এস এম এস করেছেন আমাদেরকে সাজ্জাদ, এস এম এস করেছেন জাহির নৌশিন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও যিশু চট্টগ্রাম থেকে, মেজর আমাদের এস এম এস করেছেন, মেজর সিফাত ম্যামসিং থেকে, লিমন পিসা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে পলাশ চট্টগ্রাম থেকে, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রতন কবির জিঞ্জিরা থেকে এস এম এস করেছেন, মুশফিকুস সালিহিন আমাদের এস এম এস করেছেন শ্যামলী থেকে, আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি রানা এবং তিনি এস এম এস করেছেন গাজীপুর থেকে, তাপস আমাদেরকে এস এম এস করেছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। বা অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে পার্টিসিপেট করছেন, আপনারা চলে আসুন, আপনারা সবাই মিলে চলে আসুন এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করুন। বর্ষণ আমাদের এস এম এস করেছেন মোহাম্মদপুর থেকে, অসম লাগছে জানিয়েছেন, আমাদেরকে এস এম এস করেছেন আকাশ সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm, হুইচ ইস bhutasam@radiofurti.fm। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রথম ঘটনার অনেক প্রশংসা এসছে এবং প্রথম ঘটনা যিনি বলছেন তার কাছে আমরা আবার চলে যাচ্ছি। সেকেন্ড আরেকটা ঘটনা তিনি উপহার দেবেন আপনাদেরকে, যেহেতু এত প্রশংসা করছেন আপনারা প্রথম ঘটনাটা, বুঝতেই পারছি অনেক 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 ভালো লেগেছে। তো সেকেন্ড ঘটনা যেটা তার বাসার ঘটনা এবং বাসাতেই ঘটেছে সেই ঘটনাটা আমরা শুনে আসি। ওকে, আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন।
হ্যালো লিসেনার, আমি সাকওয়াত হোসেন বাবু, আসকিন গেট থেকে।
ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য।
না, আমি সুযোগ দিইনি, আপনার আপনার অনেক ডিম্যান্ড, এই জন্য আপনাকে সেকেন্ড টাইম আবার আমরা মাইকের সামনে নিয়ে আসলাম।
থ্যাংক ইউ লিসেনার। তো আমি যে ঘটনাটা এখন বলছি সেটা হচ্ছে আমার বাসায়, আমি যে বাসাটায় থাকি এখন সেটার পাঁচতলার একটা ঘটনা। ওই বাসায় আমাদের এক ভাবি থাকেন, মানে ওই বাড়িতে দীর্ঘদিন যাবত আছেন, আমি তিনতলায় থাকি, ওনারা থাকেন পাঁচতলায়। তো যাই হোক, একই বাসায় থাকার দরুন ওনার সাথে আমাদের একটা ভালো রিলেশন, আর আমরা বাড়িওয়ালা হিসেবে আছি যেহেতু। তো উনি ভূত এফএমে আমি আসি এটা শোনার পর উনি আমার বাসায় আসছেন কিছুদিন আগে, এসে বললেন, উনি আমার ওয়াইফকে বললেন যে মিতা আমার কিছু ঘটনা আছে, আমি একটু বাবুর সাথে বলতে চাই, তুমি একটু ওকে বলো। তো আমি ভূত এফএমে আসার জন্য তো বিভিন্ন ঘটনা খুঁজতে থাকি বা নিজের ঘটনাগুলোকেই করতে থাকি। তো উনি, আমি গত কয়েকদিন আগে ওনাকে ডাকছি যে ভাবিকে একটু আসতে বলো। তো ভাবি এসে যা বললেন সেটা শুনে আমার আর কি, মানে আমি কি বলবো, যে ভাবি ঘটনাটা বলতে গেলে যে এই সময় এই ধরনের ঘটনা আসলে গল্প উপন্যাস ছাড়া শোনা যাবে, ইয়া যায় না, মানে শুনতে পাওয়া যায় না বা পড়তে পাওয়া যায় না। ভাবি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন, উনি প্রায়ই অনুভব করেন যে ওনার ফ্ল্যাটে কেউ আছেন, হ্যাঁ, এবং বিভিন্ন দিক থেকে উকি ঝুঁকি দিয়ে ওনাকে দেখতে থাকে। এবং দেখা যায় যে দুপুরবেলা উনি যখন বাসার কাজ করতে থাকেন, হাজবেন্ড কাজে চলে গেছে, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, উনি রান্নাঘরে কিছু একটা করছেন, তো ড্রয়িং রুম থেকে কেউ একজন ওনার দিয়ে তাকায় আছে, বা ডাইনিং স্পেস থেকে কেউ একজন তাকায় ওনাকে উকি দিয়ে দেখতেছে। উনি কিন্তু বুঝতেছেন যে দেখতেছে, উনি রান্নাবাড়া রেখে উনি আসতেছেন, দেখতেছেন যে কেউ আছে কিনা, পুরো বাড়ি তন্ন তন্ন করে উনি খুঁজতেছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। কিন্তু উনি সবসময় বুঝতে পারতেছেন উনি এখানে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন, ওনাকে ফলো করে করে কেউ একজন হাঁটতেছে বাসার মধ্যে, বা বিভিন্ন ঘর থেকে ওনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে উকি দিয়ে দেখতেছে। তো এই ধরনের জিনিস যেহেতু কন্টিনিউ হচ্ছে, উনি একদম মানসিক অশান্তির মধ্যে পড়ে গেছেন। তো ওনার ভাই এসছেন কিছুদিন আগে ওনার বাসায়, তো ওই ভদ্রলোক দেশের বাইরে থাকে। তো ওনার ভাইয়ের সাথে উনি একদিন বিকেলে বসে বসে ভাইকে বলতেছিলেন যে দেখ আমি তো আসলে এই ধরনের সমস্যার মধ্যে আছি। যখনই এই ধরনের কথাটা বলছে ঠিক সেই মুহূর্তে একটা বড় রকমের বিড়াল কোত্থেকে আসছে কেউ জানে না, বেগার দেখা গেল যে খাটের পিছন থেকে বের হয়ে লাফ দিয়ে একদম ওনার আলমারির উপরে উঠে গেছে বিড়ালটা। তো বিড়ালটা আলমারির উপরে উঠে, আলমারির উপরে বিভিন্ন সুটকেস বা ব্রিফকেস উনি সাজায় সাজায় রাখে যেভাবে ফ্যামিলিকে, তো ওইটার পিছনে ঢুকে গেছে। তো উনি এবং ওনার ভাই দুজনই একদম অবাক হয়ে গেছে যে একটা বিড়াল পাঁচতলার উপরে কোত্থেকে আসলো, ওনার ফ্ল্যাটে কিভাবে ঢুকলো, যেটা একটা অসম্ভব ব্যাপার। ওনারা দুইজনই একজন ভাই বোন দুজনের দিকে তাকায় আছেন, এবং উপরের দিকে তাকায় দিতে গিয়ে বিড়ালটা ওই পিছনে যায়, খুব কচর মচর একটা শব্দ করতেছে। দুইজনে ঘর থেকে বের হয়ে গেছেন দৌড়ায়, তারপরে আবার একটু পরে সাহস টাহস করে ওনারা আইসে যখন ওই ড্রিপ কেস গুলো নামাইলেন, নামায় দেখলেন যে ওখানে কিছু নেই। ওনার ভাই আর এই ঘটনার পরে বললো যে তোর এখানে কোনো মারাত্মক সমস্যা আছে, তুই বাসাটা ছেড়ে দে। তো ওই ভাই চলে গেছেন বের হয়ে, উনি আর ওই বাসায় আসেনি না। এরকম ওনাকে ফোন করলে উনি বলে যে না তোর বাসায় যাবো না, তুই আমার এখানে চলে আয়, তো এরকম ঘটনা। আরেকটা যেটা ব্যাপার আছে, ভাবি আমাকে যেটা বললেন যে দেখো আমি তো দুপুরের পরে ঘুমাইতে পারি না, হ্যাঁ সারাদিন এত পরিশ্রম টরিশ্রম করে আমি যখন দুপুরের পরে একটু শুই, হ্যাঁ ঠিক মাগরিবের আগে 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 কেউ একজন আসে আমার মাথার এমনভাবে স্পর্শ করে আমি লাফ দিয়ে উঠে যাই, আমি আর শুয়ে থাকতেই পারি না। আমি এই ভয়ে এখন এই ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছে যে আমার চোখটা যদি একটু কেউ লাগে আসে, পুরো বাড়িতে কেউ নাই, ঠিক ওই সময় আমার মাথার উপরে কেউ এরকম ভাবে টাচ করে যে আমাকে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন দাঁড়ায় আছে, কেউ একজন আমার মাথার পাশ দিয়ে গেল। তো কয়েকদিন আগে আরেকটা ঘটনা হচ্ছে যে উনি রাতেবেলা ওনার মেয়ে খাবার দাবার শেষ করে শুয়ে গেছে, উনি খাবারগুলো গুছিয়ে রাখার জন্য আপনার ফ্রিজের খাবারগুলো ঢুকাচ্ছিলেন, ঠিক হঠাৎ করে উনি তাকায় দেখলেন ডাইনিং স্পেসে একটা পাতলা কাপড়, মানে একদম সাদা ধবধবে একটা পাতলা কাপড়, মসৃণ কাপড়, যে কাপড়টার ভিতর দিয়ে পিছনের অংশটাও দেখা যায়, উঠতেছে। ফ্যানের বাতাস নাই, কিচ্ছু নাই, পুরো ইয়াটা ই করে বিশাল বড় একটা পর্দা উঠতেছে। উনি দেখে ওইখানে একদম স্থির হয়ে গেছেন, ভয়ে অস্থির হয়ে ওইখানে দাঁড়ায় কীভাবে, তারপর তাড়াতাড়ি উনি ওনার মেয়েদের ঘরে ঢুকে গেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার ফ্ল্যাটে, যেটা শুনে আমিও চমকে উঠছি, সেটা হচ্ছে ভর দুপুরবেলা, একদম দুপুরবেলা দেখা গেল যে অদ্ভুত রকমের আতরের গন্ধে ওনার ফ্ল্যাটটা ভরে যায়। হ্যাঁ, আশেপাশে আমাদের বাসায় এরকমও কেউ নাই যে আতর জ্বালাবে বা পোড়াবে বা ওই যে কেউ অন্য রকমের অনেক কিছু করে না, যে নিজের বাড়িতে আগরবাতি মোমবাতি জ্বালায় এরকম না। তো ও দেখা যায় আগরবাতি মোমবাতি জ্বালালে আসলে মরা মানুষের বাড়িতে যে জিনিসটা হয় যে মরজন মানুষ মারা গেলে যে আগরবাতি, হ্যাঁ হ্যাঁ, এগুলো জ্বালায়। তো ওই ওই যন্ত্রটা কিন্তু সহ্য করা যায় না, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন যে যন্ত্রটা কিন্তু মাথা ধরে যায় অনেকক্ষণ। তো ভাবি বলতেছে যে আমি একা থাকলে একটা ব্যাপার ছিল, আমার সাথে আমার মেয়ে তিশা, আমার ছেলে সাগর, ওরা আছে, হ্যাঁ সৈকত যে ওরা আছে ওদের সামনেই। তো দেখতেছি যে গন্ধতে পুরো আস্তে আস্তে গন্ধটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে পুরো ফ্ল্যাটটার মধ্যে ছড়ায় যায় গন্ধটা, এবং আমাদের তিনজন অসুস্থ হয়ে যাই, যে মনে হয় যে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারলে আমি এটার হাত থেকে বাঁচবো। তো ভাবিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাবি আপনি কি দোয়া দরুদ পড়েন? না, দোয়া দরুদ পড়ে তো এগুলো বুকে ফুলতে হয় যে দেখো আমি পাঁচ রক্ত নামাজ পড়ি, আমি প্রতিদিন এরকম কোনো দোয়া নাই যে আমি পড়ি না, কিন্তু আমি এই জিনিসটা হাত থেকে বাঁচতে পারতেছি না, আমি বুঝতেও পারতেছি না যে জিনিসটা কি বা ই কি, আমি একটা মিলাদ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমি বললাম যে আমাদের পাশে যে হুজুর আছেন, হুজুর অনেক দোয়া কালাম জানেন এবং উনি একজন আলেম ব্যক্তি, আপনি ওনাকে ডাক দিয়ে একটা ব্যবস্থা নেন। তো এই হলো ঘটনাটা। তো আমি ভাবির সাথে আরও যে ব্যাপারটা দেখলাম, উনি আসলে মানসিকভাবে খুব অসুস্থির মধ্যে আছেন এবং উনি এত সিক হয়ে যাচ্ছেন, উনি যেটা করেন যে কিছুদিন আগে ওনার বাবা মারা গেছেন, উনি এখন বাসায় থাকতে পারেন না, দেখা গেলো ছেলে মেয়েকে খাবার দিয়ে জয়েন কবরস্থানে চলে যান। হ্যাঁ, তো আমি বুঝতে পারছি যে উনি একজন সাইকোলজির ছাত্রী ছিলেন। তো ভাবি আসলে মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছে এবং
এই জিনিসটা তো শুধুমাত্র আমার না, ওনার বাসার অন্য
সবাই করতে পারে,
প্রত্যেকে ফিল করছে, একা উনি ফিল করছেন এরকম কি নাকি সবাই ফিল করে?
সবাই ফিল করছে,
সবাই।
যেমন
সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হচ্ছে কেউ একজন লক্ষ্য করছে, এই ব্যাপারটা কিন্তু বোঝা যায়, মানে আমার পেছনে কেউ একজন থাকে, আমি কিন্তু মাঝে মাঝে এরকম বুঝতে পারি, ফিল করি এবং ভাব করে ঘুরে দেখাই, ঘুরে দেখে রেখেছে কেউ আছে কিনা। এটা কিন্তু খুব খুব ভয়ঙ্কর ব্যাপার যে আমার সাথে যদি কেউ থাকে এটা আমি অবশ্যই বুঝতে পারবো।
এবং নিশ্চিত উনি নিশ্চিত যে ওইভাবে বলতেছেন যে বাবু বাসার মধ্যে কেউ একজন আছে, সে আমাকে দেখতে থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি যদি মনে করো ড্রয়িং রুমে আছি, সে আমাকে কিচেন থেকে দেখতে থাকে উঁকি দিয়ে, অথবা আমি কিচেনে কোনো কাজ করতেছি, সে ঠিক ডাইনিং স্পেস থেকে উঁকি দিয়ে দেয়ালের পাশ থেকে আমাকে ঠিক দেখতে থাকে। এখন ভয়ে আমার অবস্থা এরকম হচ্ছে যে আমি ঘরে মেন গেটটা তালা দিয়ে লাগাই না, সিটখানে এটা খুব আস্তে করে অর্ধেক লাগায় রাখি, যেন কিছু একটা হইলেই আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারি এবং চিৎকার দিয়ে সবাইকে ডাকতে পারি। তো আসলে এটার কোনো ব্যাখ্যা নেই। তো আমি যে বলছিলাম যে আমি কিছু ব্ল্যাক আউট করতাম বা কিছু জিনিস নিয়ে নাড়াচাড়া করতাম, তো আমি যেই জিনিসগুলো অনুভব করি আমি কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারি। হ্যাঁ, যেমন গত পরশু দিয়ে গত শুক্রবার ফ্রাইডে নাইট ছিল, তো রাতে আমি তিনটা পর্যন্ত কম্পিউটারে কাজ করতেছি, আমার ছেলে ঘুমাচ্ছে আমি দিয়ে কাজ করতেছি, হঠাৎ করে আমার মনে হলো পিছন দিয়ে কেউ একজন হাত দিচ্ছে। আমি আমার পুরো বাড়িতেই কিন্তু আয়াতুল কুরসি আমি পুরো ফ্রেমে করে দেয়ালে দেয়ালেই পড়ে রাখছি এবং দোয়া দুরুদ পড়ে আমি ফু দিয়ে প্রতিদিন রাতে ঘুমাই। ওই সেই ছোটোবেলার ঘটনার পর থেকে নিজেকে সেফ রাখার জন্য আমার ঘরে গেলে আপনাদের আসলে আপনাকে আমন্ত্রণ রইল, ওইখানে গেলে দেখবেন যে আমার প্রতিটা দেয়ালে, আমার ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং স্পেস সব জায়গাতেই আমি কিন্তু আয়াতুল কুরসি বড় করে টানায় রেখে দিচ্ছি নিজের সিকিউরিটির জন্য। তো ভাবিকেও বললাম যে ভাবি আপনি এরকম কিছু ব্যবস্থা নেন, হ্যাঁ এই আয়াতুল কুরসি করেন। ভাবি বললো যে হ্যাঁ এটা নিবো, উনি আমার সাথে আমি অনেক কিছুই অ্যাডভাইস করলাম। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে ভাবি কিন্তু যে ধূপ ধূপ শব্দ কেউ, উনি মনে করেন যে কিচেন থেকে আছে, কিচেনে বসে কাজ করতেছে, হঠাৎ করে ওনার ডাইনিংয়ে ধূপ 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 করে কেউ হেঁটে যাচ্ছে, মানে শব্দ করতেছে, কোনো একটা বাচ্চা বা কেউ একটা পায়ে কুইক দৌড়াইলে যেটা হয় ধূপ 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 করে, উনি মনে করলেন যে ওনার ড্রয়িং রুমে কেউ আছে ঢুকে গেছে, উনি যাচ্ছেন। এখন উনি বলতেছেন যে দেখো আমি একবার না, দুইবার না, দশবার, পনেরোবার, বিশবার পর্যন্ত উঠে যাচ্ছি কাছ থেকে, এরকম একটা। তো এই ঘটনাটা কালকে আমার সাথে যেটা হলো যে আমি কিন্তু কম্পিউটারে ওই যে মামেটের উপর একটা ইয়া করতেছিলাম, ওইটা দেখতেছিলাম যে বিভিন্ন ইউটিউবে ঢুকে ঢুকে ক্লিপগুলো দেখতেছিলাম। তো কালকে আমি ঠিক রাতে তিনটার সময় হঠাৎ করে আমার পিছনে কিছু শব্দ শুনলাম, মনে হলো খেট করে একটা কেউ আলমারিটা খুললো, আলমারিটা খুলে গেল, একটা খেট একটা শব্দ হলো, আর তালাটা খুললে যেরকম শব্দ হয় আমার চোখে, তার ইয়েটা খুলে গেল, খেট করে শব্দ হলো, আমার ইয়ে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে, আমি পিছনে তাকালাম, তারপর ওই শব্দটা বললাম যে খিট 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 দুব 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 করে একটা কিছু দৌড়ায় আমার কিচেনে দিয়ে চলে গেল। সাথে সাথেই আমি কম্পিউটার ই করে আমি বুঝলাম যে সামথিং ইজ রং, আসলে কিছু রং ছিল। তো আমি কম্পিউটারটা বন্ধ করে আমি আমার রুমে চলে আসলাম এবং সারা রাত আমি কাল কিন্তু লাইট জ্বালিয়ে শুয়েছি। এই জিনিসটা আমি বলি যে আমার কিন্তু সবচেয়ে একটা বড় ব্যাপার হলো আমার ঘরের লাইট 24 hours জ্বলে, রাত্রেবেলা আমি কখনো লাইট নিভায় ঘুমাই না, ওই যে সেই ছোটোবেলার অভিজ্ঞতা এবং এখন সেটা মেনটেন করি। আর সবচেয়ে ব্যাপার হলো ভাবির ফ্ল্যাটে আমি যা বুঝলাম যে সেখানে আসলে কিছু একটা আছে।
ওকে, সো আমি একদম নিশ্চিত যে আপনারা যারা শুনুন এতক্ষণ ধরে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে আপনাদের সাথে হয়তো কখনো কখনো, আমার সাথে হয়েছে, আপনাদের সাথে হয়তো কখনো কখনো এরকম হয়েছে যে আপনি খুব নিশ্চিন্ত মনে কোনো একটা জায়গায় হেঁটে যাচ্ছেন, বা নিশ্চিন্ত মনে আপনি আপনার ঘরে টিভি দেখছেন, হঠাৎ করে মনে হলো যে জানালার পাশ দেখে একজন হেঁটে গেল। আপনি সিঁড়িয়ে উঠছেন, হঠাৎ করে মনে হলো যে কেউ মনে হয় একটা মানে একটা যে কোনো একটা ফ্লোরে এসে আপনার হঠাৎ করে মনে হলো কেউ মনে হয় দাঁড়িয়েছিল, আপনাকে দেখে যাক সরে গেল। আপনার হঠাৎ করে রাতের বেলায় বাথরুমে যাওয়ার সময় এরকম মনে হতে পারে যে রান্নাঘরের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা আপনার বাথরুম খোলা মতো মনে হতে পারে যে ভেতরে কেউ একজন ছিল, আপনি খোলার সাথে সাথে সে সেখান থেকে চলে গেছে। এরকম কিন্তু হয় অনেকের কাছে, আমি শুনেছি যে বাথরুমে ঢাকার আগে হঠাৎ করে কেন যেন তার সিক্স সেন্স কাজ করে এবং তার মনে হয় যে ভেতরে মাস্ট কেউ আছে, লাইটটা চালিয়ে ভাগ করে খোলার পরে দেখা যায় যে আসলে কিছু নেই। কিন্তু এই যে অনুভবটা, হয়তো সত্যি কেউ ছিল না, হয়তো সত্যি কেউ ছিল, কিন্তু অনুভব করার যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ ভয় এবং ওই সময়টা কিন্তু বেশ অন্যরকম লাগে। আর যে মানুষটা ঠিক এইরকম একটা অনুভূতি নিয়ে প্রতিটা দিন কাটাচ্ছেন তার অবস্থাটা কি আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, আমার বিশ্বাস হয় যে আপনাদের অনেকের কাছে এরকম ঘটনা, এর চাইতে আরও ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সেই ঘটনার জন্যই আমরা অপেক্ষা করেছি। আশা করছি আপনারা সেই ঘটনাগুলো জলদি জলদি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofm.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটিকে আপনি যে এখানে এসে শোনাতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমাদেরকে এছাড়াও আমাদেরকে দেখেছে অনেকেই, তারিকুল আমাদের এসএমএস করেছেন, লেফটেন্যান্ট তারিকুল, এবং তিনি আমাদেরকে বলছেন যে তার জীবনের ঘটনাগুলো তিনি হন্টেড ঘটনা তিনি শোনাতে পারেন কিনা। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে অফিসিয়ালি, যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে, আমাদের অবশ্যই কোনো প্রবলেম নেই, আপনারা অবশ্যই সেটা শেয়ার করতে পারেন, নো প্রবলেম। আমাদেরকে পুষ্পা এসএমএস করেছেন জিঞ্জিরা থেকে, এবং আজকে খুব জোশ লাগছে তার কাছে, সেটা জানিয়েছেন। আনোয়ার হোসেন আমাদের এসএমএস করেছেন গুলশান নিকেতন থেকে, তার এসএমএসটি পড়ার আগে হারিয়ে গেল। আমাদেরকে এসএমএস করেছেন এলপি লিটন ময়মন সিং ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি বলছেন আমার জন্য দোয়া করবেন, 3 তারিখে আমার এক্সাম। আমাদেরকে লিমন তিশা নাতাশা হৃদয় নিরয় এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে শাওন খুলনা থেকে, এবং ফার্স্ট টাইম তিনি এসএমএস করলেন, ও মাই গড, আপনার এসএমএস প্রথম এসএমএস টাইমে ফোন করলাম। নওরিন ময়মন সিং থেকে এসএমএস করছেন, এসএমএস এবং তিনি বলছেন মানে কী হচ্ছে, এসএমএস কেন পড়া হচ্ছে না, কেননা তখন গল্প হচ্ছিল, গল্পের মাঝখানে মাঝখানে এসএমএস করলে নিশ্চয়ই সেটা ভালো শোনাতো না। আমাদেরকে ইপসিতা এসএমএস করেছেন, এবং তিনি বলছেন স্টোরিটা ভয়ঙ্কর, মিম এবং অভি আমাদের এসএমএস করেছেন, তালহা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সিফাত এসএমএস করেছেন, ডক্টর মুশারফ, এবং তিনি বলছেন রাসেল ভাই আমি আপনি কেমন আছেন, আমি অনেকদিন পর আসলাম কারণ আমার এসএমএস পড়া হয় না, আপনার এসএমএস আমি পড়ে ফেললাম। এবং আমাদেরকে এসএমএস করেছেন তালহা, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদেরকে স্বাগত সিংরা থেকে, জীবন আমাদের জীবন আলী আমাদের আজ সেই থেকে এসএমএস করেছেন, বুধকে আমার পছন্দ করেন সেটা জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন আকাশ এবং রাফি, তারা দুই মামা এবং ভাগিরা মিলে ভূতকম শুনছেন। আমাদেরকে কামরুল এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে তোরা। এছাড়া আমাদের এসএমএস করেছেন খোকন নাটোর থেকে, ফাহাদ আমাদের এসএমএস করেছেন বারডা থেকে, পারফেক্ট হচ্ছে গড ব্লেস। আমাদেরকে মাহিন শাহিন এসএমএস করেছেন মিরাবাজার সিলেট থেকে, আবির খান আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে ইয়াসিন এসএমএস করেছেন বরিশাল থেকে, এবং আমাদেরকে ফাহাদ এসএমএস করেছেন বারডা থেকে, আমাদেরকে শুভ মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, পুতুল ঝালগাটি থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অর্ঘ ঢাকা থেকে, এবং অনেক ভয় পাচ্ছেন তিনি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চরম। আরিয়ান আদনান আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে কাশেম, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন আরও অনেকেই, খোকন নাটোর থেকে এসএমএস করেছেন, শাহিন এসএমএস করেছেন আমাদেরকে, তারেক গাজীপুর থেকে এসএমএস করেছেন, হৃদয় আমাদের এসএমএস করেছেন, হৃদয় চৌধুরী আমাদের এসএমএস করেছেন, 6 বছর পর আমার একটা এসএমএস পড়া হয় না, 6 মাস পরে, ওকে আমি পড়ে ফেললাম আজকে আপনার এসএমএস, প্রান্ত ফাহি ফাহিম আবিদ জিন ম্যানুন সিং থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন শামীম ত্রিশাল থেকে, এছাড়াও গোলাপগঞ্জ থেকে গোলাপ জল শেরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে কানুন ম্যানুন সিং থেকে, আমাদেরকে আলামী এসএমএস করেছেন, রাহি এসএমএস করেছেন, অনেক এসএমএস বললাম কিন্তু না। এবার আমরা একটু ঘটনায় যেতে চাই, তার আগে আমরা জানিয়ে দিই যে আমাদের কীভাবে এসএমএস করতে হবে। আমাদেরকে এসএমএস করার নিয়ম হচ্ছে মোবাইল আর মেসেজ এখানে যে টাইপ করুন ফোর্টি স্পেস দিলে আপনার নাম মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটা আমি একটু আগে জানিয়ে দিচ্ছি, একবার আবার শেষে জানিয়ে দেবো। আমাদের এই এপিসোডটি যদি আপনি মিস করে ফেলেন তাহলে আর কোনো চিন্তা নেই, আপনারা পেয়ে যাবেন আপনার গ্রামীণ ফোন যদি কানেকশন থাকে তাহলেই, এবং আপনার নাম্বার আপনার গ্রামীণ ফোন থেকে ডায়াল করুন 4040 তাহলে দেখবেন যে আপনার এই এপিসোডটি আপনি পেয়ে গেছেন। আমাদেরকে অনেকেই এসএমএস করছেন এবং আমি আরেকবার বলি, যারা দেশের বাইরে রয়েছেন তারা প্লিজ আমাদেরকে অডিও ক্লিপ পাঠাবেন, অর্থাৎ আপনার ঘটনাটা রেকর্ড করে তারপরে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমরা চলে যাবো ঘটনা, তার একটা ছোট বিরতি নিতে হবে আমাদেরকে, এবং বিরতির পরে আমরা ফিরে আসছি আবার নতুন অতিথি নিয়ে। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Boop FM. The night comes alive with Gramophone.
হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি চাপার থেকে শরীফ আহমেদ অপূর্ব বলতেছি। আমার সাথে অনেকদিন যাবৎ অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটছে, যার কোনো ব্যাখ্যা আমি কারোর কাছে যখনই কাহিনীগুলো বলি আসলে কোনো ব্যাখ্যা আমি পাইনি। ভূত এফএম হয়তো বা 2011 থেকে শুরু হয়েছে, বাট আমার এই কাহিনীগুলো আসলে নিজের সাথেই ঘটা, যেগুলো শুরু হয়েছে 2009 বা 2008 এরকম, তার আগে থেকে। ফার্স্টে স্টার্ট করি, আমি যখন 2009 ইন্টার পরীক্ষার জন্য প্রাইভেট পড়তাম সাভারে বিপিটিসিতে, আর আমার বাসা হচ্ছে সাভারে মিলিটারি ফার্মের ভেতরে। তো আমি যখন প্রাইভেট পড়তে যেতাম, প্রাইভেট পরে একদিন আসছিলাম বিপিটিসি থেকে মিলিটারি ফার্ম হয়ে মেইন রোড দিয়ে আসছিলাম, তো হঠাৎ করে দেখতে পাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? তো কাছে যেতেই দেখতে পাই যে তার ছোট ছেলে ট্রাকের উপরে, ছেলেটা বসা ছিল মালামালের উপরে, ওইখান থেকে কোনোভাবে হয়তো বা ব্রেক করার কারণে ছেলেটা পরে তোর ডেট হয়ে যায়। যেখানে ডেট হয় ঠিক ওইখানটা রক্ত টক্ত অনেক কিছু, মানে অনেক খারাপ অবস্থা ছিল। আমি ওই অবস্থা দেখতে পাই, তো দেখে আমি তো চলে আসছি, সেটা আমি বলে গেছি। তা ঠিক কিছুদিন পরে আমি বিপিডিসি দিয়ে সন্ধ্যার পরে আসছিলাম। সন্ধ্যার পরে বিপিডিসি থেকে আপনার মিলিটারি ফার্মে আসতে 1 মিনিটের মতো লাগে। তো বিপিডিসিতে টাওয়ার ব্রিজ আছে, তো ওইখানে বাস স্ট্যান্ড আছে, ওইখানে নেমে আমি আসছিলাম। তো আসার সময় দেখতে পাই যখন আমি আপনার বিপিডিসি আর মিলিটারি ফার্মের মাঝামাঝি একটা জায়গা আছে, যেখানে একটা ছোট কালবার আছে, তো ওইখানটায় যেখানে ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওইখানটা আসার পরে আমি দেখতে পাই যে আমার ঠিক এক হাত সামনে বিরাট বড় এক সাপ। তো সাপটা দেখছি, দেখে আমি একদম স্টপ হয়ে গেছি। মানে সাপটা দেখছি কিভাবে প্রশ্ন রাখতে পারে, এটা হচ্ছে পিছন দিক থেকে একটা ট্রাক আসতেছিল, ট্রাকের লাইটের আলোতে আমি দেখতে পাই আমার সামনে একটা লম্বা সাপ, সেটা রোডের এই পার থেকে ওই পথ চলে গেছে। আশ্চর্য বিষয় এটা যে আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে সাপটা এক হাত সামনে, তো আমি দেখছি সাপটা আস্তে আস্তে যাচ্ছে, এবং সাপটা যাচ্ছে রোড পার হচ্ছে, আর রোডের এই পার থেকে ওই পারে গাড়ি আসতে চলেছে, বাট সাপটা আসলে দেখলাম এই পার থেকে ওই পারে চলে গেলো, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয় নাই। যাই হোক, দেখো কি পারে পরে আমি চলে গেলাম বাসায়। তার ঠিক কিছুদিন পরে তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি উত্তরায়, তো ইউনিভার্সিটিতে সকালে যেতাম, আস্তে আস্তে মাঝে মাঝে রাত হতো। তো আমি যখন একদিন আসছিলাম সন্ধ্যা 4:30-7 দিকে, তো বিপিডিসিতে নামি, নেমে যখন যাই তখন যে ওই ছেলেটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আমার প্রত্যেকটা কাহিনী ওই একই স্থানে একই জায়গায়, ঠিক আছে। তো আমি যখন আসছিলাম তখন আমি ওইখানটা আসার পরে হঠাৎ করে আমি একদম তাকে আপনার পড়ে যাই, ঠিক আছে। পড়ার পরে তা আমি বুঝতে পারতেছিলাম না যে প্রবলেম থেকে আমি পড়ে গেলাম কেন। আমার কানে হেডফোন ছিল, গান শুনতে শুনতে আসতেছিলাম, তো তো দেখলাম যে আমি পড়ে গেছি। কিভাবে করলাম? দেখলাম যে আমার দুই পায়ের জুতোর মধ্যে দিয়ে এক বড় একটা লাঠি ঢুকে গেছে, এই পায়ে একটা, এই পা এই পা হয়ে ঢুকছে, আর ওই পা দিয়ে বের হয়ে গেছে। আমি মানে বসে বসে ভাবতেছিলাম মানে এটা কিভাবে সম্ভব, এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, আমি দুই লাঠির জন্য একটা লাঠির জন্য আমি মানে পড়ে গেছি। পরে লাঠিটা হাত দিয়ে একদম টাকা টাকা বের করে ফাড়া দিয়ে আমি চলে আসলাম। একটু একটু মনে একটু একটু ভয় ভয় ছিল, ওইখানটা যেহেতু অ্যাক্সিডেন্ট দেখছিলাম। তার ঠিক কিছুদিন পরে আমি আবারও এরকম একদিন 9:30-9:30 দিকে আমি আসতেছিলাম, ঠিক যখন ওইখান ওই জায়গাটাতে যখন আসি তখন আমার ভিতরে এমনি একটু একটু ভয় কাজ করতেছিল, কানে হেডফোন আমি গান শুনতেছি, ভয় কাজ করলো, সমস্যা কি, বেশিক্ষণ লাগবে না, আমি একটা চলে আসবো, তো গাড়ি ঘোড়া চলতেছে একটু পিঠা করে। তো আমি যখন ওই অ্যাক্সিডেন্টের ওইখান ওই জায়গাটাতে যখন আবার আসি তখন আমি দেখতে পাই যে ঠিক ওইখানটায় আসার পরে আমি দেখতে পাই যে একটা গাড়ির পিছনে এত মানে গাড়িটা ওইখানে এসে জোরে হাত ব্রেক করাতে একদম গাড়ির পিছনে আগুন ধরে যায়। ওটা ওই যেখানে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই পিচিটার ওইখানটাই একদম একচুয়ালি ওই দিক না ওই দিক না। আবার ওই দুইটা কাহিনী বললাম না, সাপ দেখলাম আর আমার পায়ে উস্তা কাজে পড়ে যাই, দুইটা কাহিনী যেখানে ঘটছিল ঠিক ওইখানটাই একটা গাড়ির পিছনে আগুন ধরে যায়। এটা আমার সামনে আগুন ধরে যায় এবং যখন ওই জায়গাটা পার হয়ে যায় তারপর দুই তিন সেকেন্ড তিন চার সেকেন্ড আগুনটা থাকে, তারপরে আগুনটা নিভে যায়। আমি হঠাৎ করে মানে বুকের ভিতরে টপ করে উঠলো কি হলো আগুন ধরে গেলো, অথচ আগুনটাকে খেলে আমি দেখলাম না অন্য কেউ দেখলো না কি হলো বুঝলাম না। তারপরে মানে আমার তো এগুলো আসলে তখন তো ভয় লাগতো না, তখন তো ভূত এখন শুনতামও না জানতামও না এগুলো কি। তারপরে কিছুদিন পরে হলো কি দেখতে পেলাম যে কিছুদিন পরে এরকম আমি ভার্সিটি থেকে আসতেছি আগের সময় বিপিডি পেলাম সিনেমা সেম কাহিনী সেম জিনিস। ওইখানে আসার পরে আমি জানি যে কিছু একটা হইতে পারে, তো আসার পরে দেখলাম যে আজকে কিছুই নেই আজকে কিছুই হইতেছে না। রাস্তা রোডটা ওইখানটা পার হয়ে যেতেছি হঠাৎ করে দেখি যে আমার বাম পাশে রোডের সাইডে জঙ্গলের মধ্যে মানে কোন একটা মানুষ বসা কি ব্যাপার ওইখানে কি। পরে আমি মোবাইলের লাইট দিয়ে একটু ওইদিকে মারি, মারে দেখি যে আমার দিকে তারা আসতেছে আসতেছে কি এটা। পরে দেখলাম যে পাগল পাগল রাস্তাঘাটে থাকতেই পারে। তবে ওই দিন খুব ভয় লাগছিল যে ওইখানটায় কিছু হয় না আজকে মনে কিছু হবে না, পরে দেখলাম যে একটা পাগল। পরে আমি চলে আসলাম, আমার অবশ্য কোনোদিন কোনো ক্ষতি হয় নাই কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। পরে আমি এইসব কাহিনী আসলে একজন দুজন কোনো ফ্রেন্ড বা ছোট ভাই ওদের কাছে শেয়ার করি, এর ব্যাপারে একজনের এক এক মন্তব্য যে কি বলেন এইসব কারণকে এগুলো সম্ভব নাকি, সে কেউ আসলে বিলিভ করতে চায় না যে এইসব কাহিনী সম্ভব কিনা। তো আমার সাথে এইগুলোই ঘটছে মোটামুটি। আর এখন আমি বিপিডিসিতে রাত হয়ে গেলে বিপিডিসিতে নামি না, আমি সবসময় হয় মিলিটারি ফর্মে গেটেই নামি অথবা একদম রেডি গোল্ডিং নেমে আমি এই অন্য রোড দিয়ে চলে আসি। এখন ওইখানে নামা মানে নামলেই আমার কোনো একটা না কিছু একটা না কিছু হবেই, এখন আমি আর ওইখানে নামি না এখন। এরপরে আমি আমার এক ড্রাইভার ফ্রেন্ড আছে, ও দামড়াই গুলিস্তান বাস চালায়, তো ওনারে আমি জিজ্ঞেস করলাম, ও আমার একটা ফ্রেন্ডলি, তো ওনারে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের যে আপনি যে ড্রাইভিং করেন চাপার থেকে মানিকগঞ্জ যান বা ধামরা যান সবচেয়ে প্রবলেম হয় কোথায়? তো উনি বললো যে সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে বিপিডিসিতে। বিপিডিসিতে আপনি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিপিডিসিতে এই পর্যন্ত কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কাছে আমার সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই বিপিডিসিতে। এখানে তো এক আঙ্কেল আছে, সেই আঙ্কেলকে আমি জিজ্ঞেস করলাম কথায় কথায় বলতেছিলাম যে আঙ্কেল বিপিডিসিতে প্রবলেমটা কি, এখানে তো কিছুদিন পরে পরেই আমরা অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখতে যাই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয় মাস দিন। তো ওই অঙ্কেল বলতেছে যে এখানে অনেকদিন আগে এখানে কবরস্থান ছিল, কোন এক মানুষের কবরস্থান ছিল, তো ওই কবরস্থান ভেঙে তারপরে নাকি মেইন রোডটা করা হয়েছিল, যার কারণে এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। আর বিপিটিসির এখানে একটা বট গাছ আছে, সেই বট গাছই হচ্ছে সব প্রবলেমের মূল। তো এই কাহিনী বলা এই আর কি, এই ছিল আমার কাহিনী। তো বিচারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
ভূত FM, the night comes alive with Grounding Form.
শুনছেন সবসময় রেডিও ফুটবল চলছে ভূত FM এবং আমি রাতের আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম আর আমাদের আজকের অতিথিরা। এবং অনেক অনেক এস এম এস পাচ্ছি আজকে, খুব মানে আমার কাছে জিনিস অ্যামেজিং লাগছে যে প্রচুর ডক্টর আমাদের আজকে এস এম এস পাচ্ছেন। এবং আমি খুবই আশা আছি যে নেক্সট উইকে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে প্রচুর ইমেলও পাবো এবং অনেকেই হয়তো এখানে এসে আপনাদের ঘটনা শেয়ার করতে চাইবেন। সো সেই অপেক্ষা থাকলেও আমি শুধু না, আমাদের সাথে যারা রয়েছেন তারা সবাই, আমি এস এম এস একটা পরে আসি এবং আমি এস এম এস পড়বো যদি সময় পাই। আজকে এখনো দুটো ঘটনা বাকি আছে, আমি আবারও ফিরে আসছি আমাদের সাথে যিনি এখানে আপনাদের দ্বিতীয়বারের দ্বিতীয় ঘটনাটি শেয়ার করেছিলেন সেই বিক্রমপুরের ঘটনা এবং সেই এলাকায় তাঁদের একটা ফ্যামিলি মেম্বারকে হারাতে হয়েছিল সেই ঘটনাটা আমি একটু শুনবো। আপনার নামটা প্লিজ আরেকবার সবাইকে বলবেন।
আমার নাম মেহের বনবাহার।
জি, আপনার ফ্যামিলির ছোট্ট করে যেহেতু আমাদের সময় এখন খুব কম, আমরা একটু শুনি যে কি হয়েছিল এবং কেন তাকে তিনি মারা গেলেন।
ওই যখন ওই যে মাথাটা মাথা ছাড়া আমি জিনিসটা দেখতাম, তো আমার দূর সম্পর্কের এক ভাসুর
মানে আপনি যে মাথা ছাড়া জোন যেটা বলেন ওই এলাকায় কি বলে এটাকে?
কন্দনাইয়া।
জি জি জি, কন্দনাইয়া।
কন্দনাইয়া স্যার, আমি আমার ওই কথাটা আবার আমার ওই ভাসুরকে বললাম। আমার ভাসুর গাজীপুরে চাকরি করতেন, তো ভাসুর আবার একটু ঝাড় করতেন, আবার একদম মানে ওই আসন টাসন বসেন। তো আমি বললাম যে বলার পরে উনি আমার বাসায় একদিন আসে, তারপর দোয়া টোয়া পরে চলে গেছে। তারপর আমাকে বললো যে বউ, আগামী সপ্তাহে তুমি একটা নতুন শাড়ি নিয়ে এসো, নতুন শাড়ি নিয়ে এসো, আর তোমাকে একটা গোসল করে তুমি ওই পিছন ফিরে চাবানা নতুন শাড়িটা পরে তুমি ভিতরে চলে যাবে, ঠিক আছে? আমরা সেভাবে সব অ্যারেঞ্জ করতেছি যে আমি ঢাকা থেকে আগামী সপ্তাহে যাবো। এর মধ্যে একদিন আবার দেখি কি আমার বাড়ির পশ্চিম পাশে যে কলার গাছ আছে, কলার গাছ দেখি রাতে শুয়ে আসবে মাঝে, সকালবেলা ভোর কতটা রাজনের পরে দেখি কলার গাছ আবার দাঁড়ায় আসবে। আমি এই কথাটা আমার ভাসুরকে জানাইলাম, বললো যে ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো আর আমার বাড়ির কাঠবাগানে মাথায় যে ইটা আছে পুকুরটা, ওটাতে তিনটা মানে ছোটো ছোটো বাচ্চা, ওগুলো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। ওরাই মানুষকে রাস্তা মানে যাওয়ার সময় বাঁশ গাছ ফেলায় রাখে, বিভিন্ন ক্ষতি করে। ওখানে অনেক গজার মাছ দেখা যায়, গজার মাছ দেখা যায়। তারপর যে ধরতে যায় আট নয়টা ধরার পরে সে যদি আরও লোক করে, বাঁচকে এক ফোঁটা গরম পানি করে সে চোখ বাঁচক তো কানা হয়ে গেছে। এরকম আমাদের পাঁচ ছয় জনের চোখ কানা এখনো বর্তমান।
ও মাই গড, মানে মাছ ধরতে গেলেই প্রত্যেকের গরম পানি পড়ে চোখে এবং বাঁচক কানা হয়ে যায়।
এখনো মানে পাঁচ ছয় জনের এরকম কানা আছে বাঁচক। যাই হোক, আমাদের ভাসুরকে ডাকা হয়েছে। ভাসুর তো আমি গেছি, ভাসুর তারিখ টারিখ সব নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার বড় মেয়েকে ঢাকা রেখে চলে গেছি, ছোটো দুই মেয়েকে, আমার তিন মেয়ে যেহেতু। তো দুই পিচিকে নিয়ে গেছি, ওই দুই পিচিকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তখন আমার বাড়ির সামনে স্কুল, প্রাইমারি স্কুল কাঠবাগানের ওখানে, প্রাইমারি স্কুলে পরে একটা ব্রিজ আছে ছোটো, ব্রিজের পাশে হচ্ছে চায়ের দোকান, গ্রামের চায়ের দোকান। ওখানে আমার ভাসুর বসে চা খাচ্ছে, গল্প গুজব করতেছে। তো দেখতে পাই ওনাকে বলতেছে, আমার সাহেবকে বলতেছে যে তুই কখন আসছিস? তো বললো যে দাদা আমি তো কিছুক্ষণ আগে আসছি। বলছে যে বউ আসছে, আমি বউকে চাতা আনতে বলছি, বউকে চাতা নিয়ে আসছে? হ্যাঁ নিয়ে আসছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তা এখন করে যাও। তো বউ কিছু টুকটাক জিনিস কিনতে পারে, একটু বাজারে যাইতেছে বাচ্চাগুলোকে নিয়ে, এই কথা। আর সাধারণত আপনি এটা ভালো করে জানেন যে গ্রামের মিষ্টি ফ্রেশ দুধ দিয়ে তৈরি হয়, ঢাকার মিষ্টি আর গ্রামের মিষ্টি তফাৎ
অনেক পার্থক্য আছে।
হ্যাঁ, যার জন্য মিষ্টিও আনতে যাচ্ছি, এই কথা বলে চলে গেলে। এই কথাটা বলে মানে উনি বাজারতে, আপনি যদি হেঁটে যান ছেলে মানুষ তাহলে আপনার উঠতে লাগবে 8 থেকে 10 মিনিট, তার মতো উনি রিক্সায় গেছেন ওখান থেকে। এই যাওয়ার পরে কিছু কেনাকাটা করার পরে ওনার কাছে ফোন গেল যে আমার ভাসুরটা চায়ের দোকানের ওখানেই পড়ে মারা গেছে,
সঙ্গে সঙ্গে
মারা গেছে। এখনো মানে ব্যাপারটা এখনো আমরা বুঝতে পারি না যে
সাহায্য
করতে। এবং এও বললো যে আমি মাগরিবের পরে, নামাজের পরে আসবো, বউ যেন সবকিছু রেডি করে রাখে।
খুবই অদ্ভুত ব্যাপারটা, খুবই অদ্ভুত।
হ্যাঁ, তারপর থেকে আমি এখনো বুঝতে পারিনি যে ঘটনাটা কি ঘটে গেছে। এখনো অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। যদি মনে করেন আপনারা কেউ যে ওখানে ঘটনা কালেকশন করার জন্য, তাহলে আপনারা মানে কি বলবো,
আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে একটু ঘটনা শুনবো। এবং আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। আমাদেরকে মারা কোচিং সুব্রত রাজারবাগ থেকে, আমাদেরকে সুজন টাঙ্গাইল থেকে আমাদেরকে দেখতে পাচ্ছি, ফাহিম এস এম এস করছেন, আমাদেরকে সুমনা, রাফি রনি আমাদের এস এম এস করছেন, সাইদ এস এম এস করছেন, তুমি এবং আমাদেরকে রাইসানা এস এম এস করছেন, আমাদেরকে সাকিব জাপারগাঁও সিট থেকে, বিজে নুদায় আমাদের এস এম এস করছেন, আমাদেরকে আব্দুর রহিম, এস এম এস করছেন হৃদয় চৌধুরী, এস এম এস করছেন তারেক বাড্ডা থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন শিনুল, এস এম এস করছেন রতন, এস এম এস করছেন আমাদেরকে রবির জিঞ্জিরা থেকে, পিয়াল আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে মোনায়েম, এবং এস এম এস করেছেন আমাদেরকে শুভ চট্টগ্রাম থেকে। আমাদেরকে আরও অনেকে এস এম এস করছেন, হাতে সময় খুব কম, আমরা একটু ঘটনায় যাই এবং ঘটনার পরে আমরা আবারও ফিরে আসছি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে আপনি এসেছেন?
আমাকে অনেকে সুমির নামে চেনে এলাকায়। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতেছি ওইটা আমার কিছু অ্যাক্টিভিটি আমার সাথে ঘটছে, আর কিছু আমার দাদার কাছ থেকে শোনা। গ্রাম বাংলায় একটা ব্যাপার আছে, বাচ্চা চুরি হয় এমন একটা ব্যাপার। এটার মধ্যে টার্কা আর টার্কি ওরা হাজব্যান্ড ওয়াইফ, টার্কি বাচ্চা চুরি করে। আমার ক্ষেত্রে হয়েছে কি যে বাচ্চা চুরির পর ওরা বাচ্চাটা খেয়ে ফেলে, তিন চার দিন পরে ওই বাচ্চাটা মারা যায়। একজন দাদা আসতেছিল বাইরে থেকে, পরে আপনার দাদা আসতেছিল বাইরে থেকে, পরে এই বাচ্চা দেখতেছে টার্কি একটা বাচ্চা হ্যান্ড ওভার করতেছে করতেছে, পরে দাদা পিছন দিয়ে আইসে বাচ্চাটা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে আপনার ওই বাচ্চাটা দাদা সেফ মতো বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দাদা চিন্তা করলো যে আমি যদি বলি গ্রামে আমার কথা কেউ বিশ্বাস করবে না, তো আমি এক কাজ করি গণ্যমান্য ব্যক্তিদের জানাই, জানানোর পরে ব্যাপারটা সলভ করবো। পরে উনি চিন্তা করলো, উনি একজনের সাথে ডিসকাস করলো, ডিসকাস করার পরে আপনার উনি ওই বাচ্চার ফ্যামিলির মেম্বারদের বললো যে এই ঘটনা পুরো ঘটনা জানাইলো। জানানোর পর বাচ্চা পুরো কবিরাজ ডাকা হইলো বাচ্চার প্রবলেম সলভ করার জন্য। ওইখানে আরেকটা বাচ্চা আছে যে বাচ্চার চুরি হয়েছে, ওই বাসায় তার কি নিজে বাচ্চা সাইজিয়া থাকে। ওই বাচ্চা অনেক কান্নাকাটি করে এবং ওর মুখে হলুদ লাল বিভিন্ন রং মানে প্রকাশ পায়। পরে কবিরাজ আসার পরে কবিরাজ বললো পুরো ব্যাপারটা, কবিরাজ বুঝে বললো। বলার পরে কবিরাজ বললো যে বিশাল বড় একটা ডেক লাগবে, পাতিল লাগবে, পাতিলের মধ্যে গরম পানি করে বাচ্চাটা গরম পানির মধ্যে ছেড়ে দিতে হবে। পরে সবাই বললো যে এটা কি বাচ্চা মারা যাবে, এটা করলে মারা যাবে, এটা করতে দেওয়া হচ্ছে না। পরে কবিরাজ বললো যে কোনো প্রবলেম হবে না, আপনার করেন। পরে পাতিল জোগাড় করলো এবং গরম পানি করলো, পরে বাচ্চাটা ছেড়ে দিল গরম পানির মধ্যে। ছেড়ে দেওয়ার পরে আপনার ঢাকনা দিয়ে এবং মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে ওইখানে একটা কাক, মৃত কাক পাওয়া গেল। পরে ওই বাচ্চাটা দাদার কাছে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা পরে উনি এনে ওর ফ্যামিলি মেম্বারদের কাছে হ্যান্ড ওভার করে। আমার ক্ষেত্রে যা ঘটছে আমার ক্ষেত্রে আমাকে আমারও এই সেম কাহিনী হয়েছে। আমার ক্ষেত্রে আমার আব্বা আম্মুর কাছ থেকে শোনা সেম কাহিনী বসছে, বাট আমাকে বিশাল বড় পাতিলের মধ্যে যখন ছাড়বে কবিরাজ আসছে, তখন মনে করেন যে আমার বড় কাকা উনি বললো যে এটা করা যাবে না, আমাদের বাচ্চা কুফুরি কালাম দিয়া জিন্দা করে মানে জীবিত রাখার দরকার নাই, কারণ এটা বেদাত, আমাদের ধর্মের কুফুরি কালাম নাই, এটা অবশ্যই কুফুরি কালাম। পরে কবিরাজ বললো যে আপনার যদি অন্য কোনো ওয়ে থাকে ওইটা ইউজ করেন। পরে কবিরাজ আমাকে অনেকগুলো তাবিজ দিল, আমার মুখ থেকে শোনা অনেকগুলো তাবিজ দিল, এবং আমার ডান কানটা ফুটো পড়ে গেছে, ফুটো করছে, ফুটোটা এখনো আছে ডান কানে, আমার ফুটোটা আছে। অনেকেই কিন্তু রাসেল ভাই স্টাইল করার জন্য ফুটো পড়ে, বাট আমার ক্ষেত্রে আমার পিতামাতা করছে। এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের হাতে আসলে একেবারেই সময় নেই। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এসএমএস করছেন, আমি সবার এসএমএস পড়তেও পারছি না খুবই স্বাভাবিক, কারণ হাতে সময় নেই, আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। সো আমি তার আগে বিদায় নিয়ে নিই, আর সে সাথে বলি যে অনেকেই এসএমএস করছেন, আমি রেসপন্স দেখে খুবই মুগ্ধ যে অনেকে এসএমএস করে বলছেন যে তাদের কাছে কতগুলো ঘটনা আছে এবং কতগুলো অনেকেই ঘটনা স্টুডিওতে এসে সরাসরি শেয়ার করতে চান। আমি পিয়াসকে দেখতে পাচ্ছি যে তিনি হচ্ছে মিরপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি আসতে চান আমাদের এখানে। আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই, আমাদেরকে সিফাত মাইমন সিং থেকে এসএমএস করেছেন, তিনিও বলছেন যে তার কাছে অনেক প্যারানর্মাল স্টোরি রয়েছে। এরকম আরো অনেকেই আমাদের এসএমএস করছেন যারা আসলেই স্টুডিওতে এসে তাদের ঘটনা শেয়ার করতে চান। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি আমার দয়া করে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের সব ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং আমাদের অ্যাড্রেসটি তো আপনার অবশ্যই জানা আছে আমাদের। তারপরে আমি আর একবার মনে করে দিচ্ছি, ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুটকি ডট এফএম হচ্ছে BHWTFM এট দ্য রেট RADIOFORTI.FM। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। একটি আপনার হচ্ছে অনেক ঘটনা থাকতে পারে, একটি ঘটনা পাঠালেও হবে, বা যারা মনে করছে যে না এই ঘটনা চাইতেও আরেকটা ঘটনা ভালো লাগতে পারে তারা দুটি পাঠাতে পারেন, তিনটিও পাঠাতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আপনি ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং এবং অবশ্যই অবশ্যই সেই ঘটনাগুলো আগামী সপ্তাহের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে, আর যারা যাদের ঘটনা সিলেক্টেড হবে তাদের ঘটনা অবশ্যই অবশ্যই আমরা শুনে মানে অবশ্যই তারা হয় স্টুডিওতে এখানে এসে বলবেন বা আমরা তাদের ঘটনা পড়ে শোনাবো, সেটা আপনি অবশ্যই উল্লেখ করে দিন যে কীভাবে আপনি চান। এনিওয়েজ, আমরা আজকের মতো এখানে আমাদের বিদায় নিতে হবে এবং যাওয়ার আগে জানিয়ে দিই যে আজকের এই এপিসোড যদি কেউ মিস করে ফেলেন তাহলে আপনি গ্রামীণ ফোন আপনার যদি কানেকশন থাকে তাহলে আপনি সেখানে শুনে ফেলতে পারবেন। আপনার নাম্বার থেকে আপনি ডায়াল করুন 404088, তাহলে দেখবেন যে আপনাকে যে এপিসোডটা আপনি মিস করেছেন বা পুনরায় শুনতে চান সেই এপিসোডটা সেখানে শুনে ফেলতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটফিল থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.